This track was downloaded from FusionBD.com.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের টটকু ছেদ প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
নরের অষ্টম পর্বে আপনাকে স্বাগত। শুনছেন ABC রেডিও FM 89.2। আমি আরজি কিপ্রিয়া আপনাকে সঙ্গ দিব একেবারে রাত দুটো পর্যন্ত। সঙ্গে থাকছে আমার টিম সুমন ও রেহান এবং সাউন্ডে থাকছে লোবান। ডরের অষ্টম পর্ব ধারণ করা হয়েছে গাইবান্ধার কোনো এক প্রত্যন্ত অঞ্চলে। প্রিয় শ্রোতা, ডর এমন একটি অনুষ্ঠান যেটি বাংলাদেশে এই প্রথম ভৌতিক বিভিন্ন জায়গা খুঁজে বের করে পুরো সপ্তাহব্যাপী সেখানে ভৌতিক জায়গার ঘটনা সহ বেশ কয়েকজন বন্ধু নিয়ে গিয়ে তাদের জীবনের অতিভৌতিক ঘটনাগুলো একেবারে সেই পরিবেশে রাতের গভীর আধারে বসে ধারণ করা হয়, যা আপনারা শুনতে পান প্রতি বৃহস্পতিবার রাত 11:20। আজকে সুমন এবং রেহান এই পুরো সপ্তাহব্যাপী অন দ্য স্পটে অর্থাৎ গাইবান্ধার সেই প্রত্যন্ত জায়গাতে বসে কি ধারণ করেছে সেটা আমরা শোনা শুরু করব। তবে অনুষ্ঠানের শুরুতে তারা যে সেখানে গিয়েছিল সেগুলোর কিছুটা সাউন্ড ক্লিপস আপনাদেরকে শোনাবো, এবং একই সাথে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি এই অনুষ্ঠান চলাকালীন সময় কিছু প্রাসঙ্গিক ছবি ফেসবুকে পোস্ট করা হবে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2।
যদি আমার দেখে সেটা বুঝা যায়
না, বোঝা যায় না।
কিন্তু ঘটনা হচ্ছে মামা আমার কাছে টাকা নেই, তুই সাহায্য,
তুই টাকা নেওয়ার কোনো চিন্তা করিস না, আমি কিভাবে টাকা নিয়ে আসছি, অনেক টাকা।
তাহলে মামা এক কাজ তোর, আপাতত খাইতে যাওয়ার আগে টিকিট অগ্রিম কাটে নিয়ে আয়, পরে আবার
ওকে দোস্ত আমি যাই টিকিটটা কেটে নিয়ে আসি।
খাওয়া দাওয়া সেরে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর আমরা ঢাকা থেকে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দিই। যাত্রাপথে সিরাজগঞ্জে কিছু সময়ের জন্য বিরতি পাই, তারপর আবারও শুরু হয় গাইবান্ধার উদ্দেশ্যে যাত্রা। সন্ধ্যা নাগাদ আমরা পৌঁছাই গাইবান্ধার বিসিক মোড়ে। এখান থেকে প্রায় 5 কিলোমিটার হেঁটে আমরা পৌঁছাই আমাদের গন্তব্য খামার টেঙ্গুরচানি গ্রামে, যেখানে ডর টিম ও আজকের অতিথিরা অপেক্ষা করছে।
অবশেষে পৌঁছাইলাম মনে হয়, মানে এমন
আমি জানি না,
রাস্তা
আমি পুরাটা পৌঁছাই নাই রে, আমার অর্ধেক 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 অর্ধেক
রাস্তা হয়ে গেছে। তোর অবস্থা খুব খারাপ, বুঝতে পারছিস।
তুই একটা জিনিস দেখ, রাস্তাটা যেমন টাফ, ওই জায়গার নাম উচ্চারণ করা আরো টাফ।
খামার কইলি হইব,
খামার টেঙ্গুরচানি, মাই গড, এই টাফ কাজ আছে, এই নাম তো টাফি। এর চেয়ে আরো একটা বড় টাফ কাজ আছে, একটা ফোন দে বাপু ভাইয়ের, বাপু ভাইয়ের এখানে আসলাম না, ওনাকে একটা ফোন দে।
আচ্ছা হ্যাঁ, ওনাকে ফোনটা দিয়ে নিয়ে যাবো। আচ্ছা হ্যালো, হ্যাঁ কই ভাই আপনারা, আমরা এই তো, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, থাকেন থাকেন আসতেছি। কি অবস্থা ভাই, কি পৌঁছাতে টোচাতে কি ইজি হয়েছে নাকি কি কঠিনের মধ্যে পড়ছিলেন?
না ভাই, অনেক ভেজাল হয়েছে।
খাওয়া দাওয়া হয়েছে, সব ঠিকঠাক আছেন? মানে
আলহামদুলিল্লাহ ঠিক আছে,
কিন্তু কষ্ট হয়েছে আসতে? না
অনেক কষ্ট হয়েছে, শুধু কষ্ট না ভাই, অনেক কষ্টে ভাই, এত রাত্রে অনেক কষ্ট একটা ভ্যান পাইছি।
আমরা পুরা হেঁটে আসছি রে ভাই, আমরা ভ্যানও পাইনি।
আচ্ছা তার আগে এইখান থেকে তো আমাদের যতটুক জানি আর বেশি দূর হাঁটা লাগবে না,
আর একটু সামনে গেলেই হবে। এখানেই
পাপ্পু ভাই এবার তাহলে সামনে থাকেন, পাপ্পু ভাই হাইতে আমাদেরকে ওই কবরের কাছাকাছি নিয়ে
যান। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আসেন,
আমরা আপনার পেছনে আছি। আচ্ছা চলেন আমরা সবাই হাঁটি।
আচ্ছা আসেন রাস্তা দিয়ে।
ভেতরে নাই যাই, একটু দূরে থাকেন,
অনেক অন্ধকার এখানেই তো, অনেক অন্ধকার, আর ভিতরে পাটা কেটে যেতে পারে
এখানে।
আচ্ছা
চলেন সবাই এখানে বসে বলি।
আচ্ছা ঠিক আছে, এই সাইডটা বসি। আমরা এখানে একটু সমস্যা দেখা যাচ্ছে, জঙ্গল বেশি তো।
আচ্ছা চলেন তাহলে একটু চাইবা বসি, সবাই বসে পড়ি।
হ্যাঁ এখানে বসি।
ওকে
রেহান, আমাদের তো কবরস্থানে নিয়ে বেশ কয়েকবার যাওয়া হয়েছে, কিন্তু আজকের যে কবরটা দেখতেছি এটা কিন্তু মানে মোটামুটি বেশ
মানে ওই যে হাওড়ের কবরটার মতনই অনেকটা, আজকেরটা মানে লোকাল লোয়ার মধ্যে থাইকা আলাদা
আলাদা ধরনের,
তাই না?
বেলা একটু সবারই জিজ্ঞেস করি কি আর কবরে এত রাতের বেলা কবরের ধারে কাছে যাওয়া হয়েছে, গেছেন কেউ কখনো?
আমি গেছি আগে, তবে
পাপু ভাই গেছেন। আর আপনারা সবাই একটু সবার একটু একটু সবার সাথে পরিচয় হয়ে যান।
আমার যাওয়া হয়েছিল আপনার প্রায় বিক্রমপুরে এক সময় আপনার রাত 1:30 বাজে, কিন্তু এই এত ইন্ডিভিজুয়ালি ছিল না সেটা।
আচ্ছা আচ্ছা,
অনেক ভালো প্লেসটা।
আচ্ছা আর আপনার আপনার কি অবস্থা, একটু দূরে বসছেন ভাই?
আমি আসলে আগে কখনো কবরস্থানে যাইনি, যাওয়া হয়নি, এই প্রথম।
আচ্ছা একবারই যান নাই নাকি রাতের বেলা?
রাতের বেলা আর কি, রাতের বেলা আসলে এত রাতে কবরস্থানে যাওয়ার প্রশ্ন উঠে না।
আচ্ছা যাই হোক, আমরা প্রথমবার আপনার নিয়ে আসছি কবরস্থানে।
আমার আগে থেকে এখানে ভয় লাগতো, কিন্তু আজকে একটু বেশি লাগছে। আজকে একদম কোনো সাড়া শব্দ পাচ্ছি না, ভয়ঙ্কর পরিবেশ হয়েছে আর কি।
ভাই ভয়ঙ্কর পরিবেশ তো বলেই আমরা এখানে আসছি, তাই না? প্রথমে আমরা কি করব, কি কথা বলতে বেশি আগ্রহী মনে হচ্ছে?
আগ্রহী আসলে তো কথা বলতে সবাই আগ্রহী, সবাই কথা বলবে, কিন্তু আমি আগে পাপ্পু ভাইয়ের কাছ থেকে শুনবো। পাপ্পু ভাইয়ের বাসায় আসছি।
পাপ্পু ভাই আপনি বলেন,
খবর টবর কি, কেমন আছেন, কি করতেছেন?
ভালোই আছি, এখন একটা জব করি। আমার এখানে তো ঘটনা ঘটছে, আমি যেটা বলতে চাচ্ছি আর কি, এখন একটু ভয় লাগছে।
আমি
একজন আপকামার মিউজিক ডিরেক্টর,
মিউজিক নিয়ে
আছি। তো আমি থাকি হচ্ছে আপনার পুরন ঢাকা নারিন্দা।
মিউজিকের সাথে যখন আছেন, রাত জাগার অভ্যাসটা আপনার আছে?
অনেক আছে।
তো দুজন একসাথে আসছেন?
হ্যাঁ হ্যাঁ জি জি।
ভাইজান আপনার নাম?
আপনার নাম?
আমার নাম হচ্ছে রাব্বি।
রাব্বি,
আর বেসিক্যালি ভাবে আমি আপনার পড়াশোনা করি, আর তাছাড়া আমার বাবার বিজনেস ধুলে খালে।
তার মানে দুজনেই পুরান ঢাকার?
কেউ আমার কাজী।
রাত জাগার কথা বলতেছিলেন, তো রাত জাগেন, রাতে বিরাতে কোনো ঘটনা কি?
আচ্ছা আমাদের তো ভাইজানের সাথে একটু কথা বলে নিব না।
আমার নাম মোহাম্মদ মুমিনুল হক, আমি নারায়ণগঞ্জ থেকে
করতে গেলে আসলে আমার সেই কথাগুলো এখন মনে পড়ছে খুব, আর ভয়ও খুব করছে, যেহেতু আমরা কবরস্থানে আছি এখন, আর খুব অন্ধকার জায়গাটা। তো কখনো ভৌতিক জিনিসটা বিলিভ করতাম না।
আচ্ছা,
আমি কখনো কল্পনা করিনি বা ভাবিও নি কখনো যে আমার সাথে এরকম কিছু ঘটনা ঘটবে। আমার ইদানিং খুব রাত জাগা হয়, আর এটা সবাই জানে যে মিউজিকের কাজটাই এরকম, বা ফ্রেন্ড সার্কেল সবাই মিলে প্ল্যান করি যে আমরা সবাই মিলে ঘুরতে যাব, কোথায় যাওয়া যায় এ নিয়ে আমরা একদিন আলোচনায় বসি। আলোচনায় বসার পর দেন আমরা রাব্বির দাদুর বাড়ি ঘুরতে যেতে যাওয়ার
প্ল্যান। কতদিন আগের ঘটনা
এটা? আপনার মেবি 2-3 সপ্তাহ আগে।
2-3 সপ্তাহ আগে? আচ্ছা আচ্ছা।
আমরা সেই জায়গাটায় যাওয়ার প্ল্যান করি, তো রাব্বির দাদুর বাসায় যাই সবাই মিলে। আমরা বেশ 7-8 জন যাওয়ার প্ল্যান করি, তো সবাই রাজি। শুক্রবার ছিল, 7-8 জন মিলে বের হই আর কি ঘোরার জন্য।
ঢাকা থেকে রওনা দিয়েছি
আমরা, সকালে রওনা দিই। তিন দিন থাকার জন্য ক্যামেরা ক্যামেরা নিয়ে খুব ঘুরতে যাওয়া মানে তো আর বিশ্রাম করা না, ঘোরা মানে হচ্ছে আমরা যাবো আড্ডা, মানে সারা দিন জুড়ে আমাদের প্ল্যানিং নিয়ে কাজ করা। তো দেন আমরা সেখানে যাই, আমাদের যাওয়াতে একটা বাধা চলে আসে, বাধাটা চলে আসে যেমন আমাদের সিএনজি, যে আমরা সিএনজিতে করে গেছি কিছুটা পথ যখন আমরা যাই
আবদুল্লাপুর পার হওয়ার পর যে একটা ঘাট আছে ওই আপনার এই যে কুচামারা ঘাট না কি বলে, ওইখান থেকে আর কি সিএনজির ইঞ্জিনটা নষ্ট হয়।
তো দেন আমরা একটা সিএনজি নেই, মানে এমন একটা জায়গাতে আপনার ইঞ্জিনটা খারাপ হয়েছে, ওখানে কোনো দেখা গেছে সিএনজি পাচ্ছি না, রিক্সা চলতেছে ঠিক আছে, তো রিক্সা তো এত দূরে যাবে না। তো পাইছি আপনার একটা পাইছি, অনেক কষ্টে পাইছি। তো উনি আমাদেরকে সাইডে জিজ্ঞেস করছে, যেহেতু হাতে ব্যাগ ট্যাগ দেখছে, মামা কোথাও যাবেন? তো আমার ফ্রেন্ড বললো যে হ্যাঁ বিক্রামপুর টঙ্গিবাড়ি মেডিকেল রোড। আমি বলছি অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বলতেছে যে হ্যাঁ যাওয়া যাবে। তো যাওয়ার সময় কিছুটা রাস্তা এরা দেখেন সিএনজি রাই স্টার্ট অফ হয়ে গেছে হঠাৎ, এই হচ্ছে আপনার দ্বিতীয়। তো আমরা যখন সিএনজি স্টার্ট অফ হয়ে যায় তো আমাদেরকে মামা বলতেছে যে, মানে উনি বলতেছে অন্যরকম একটা ফিলে, যে আমার সিএনজি তো স্টার্ট অফ হয়ে যাওয়ার কথা না। আমি মামা তো দুদিন আগে উনি সবকিছু ঠিক করে মানে সার্ভিস করেছেন, আর উনি বিগত কিছুদিন আগেই সিএনজিটা নামাইছেন স্টার্ট অফ যাওয়ার পর, তো উনি আমাকে আবার বলতেছেন মানে সিএনজি ওলা যে মামা আপনারা যেন কোথায় যাবেন, উনি ভেঙে জানতে চাচ্ছেন ভেটকা আপনার মেডিকেল রোড, ভেটকা মেডিকেল রোড। উনি অনেকক্ষণ কি যেন একটা চিন্তা ভাবনা করে বলতেছে না মামা আমি যাবো না ওখানে, আমাদের একটা অন্যরকম ফিল যে সে ওই রোডের নাম শুনে কেন যাবে না, আপনি এভাবে ছেড়ে দিন না আমাদের দিয়ে আসেন। তো সে এক পর্যায়ে রাজি হয়, মানে প্রথম প্রথম না করে সে না মামা আমি সেখানে ওই রাস্তাটা আমি যাওয়া চলাফেরা করবো না, আপনি অন্য কোনো সিএনজি নিলে নিতে পারেন, অন্য কোনো গাড়ি নিলে নিতে পারেন। তো আপনার উনি এক পর্যায়ে রাজি হচ্ছে, তো যাওয়ার সময় একই অবস্থা আবার, তো উনি বলছেন মামা আপনারা নেমে যান, আপনারা আমাদের আমার যতটুকু আসছে আমার ভাড়া দিতে হবে না, আমি যাবো না। যাই হোক, তো আলটিমেটলি আমরা খুব কষ্টে ওখানে পৌঁছে যাই, ওর দাদুর বাসা সবাইকে পরিচয় করাতে করতে অ্যাটলিস্ট দুপুর হয়ে যায়, বিকেলে আমরা সবাই মিলে একটু বের হই, ছবি তুলতে তুলতে আপনার সন্ধ্যা ওখানে আড্ডা দেওয়ার ব্রিজের মাঝে বসা। আমরা যখন বাসায় পৌঁছাই তখন প্রায় রাত সাড়ে আটটা বেজে গেছে।
ওই জায়গাটার নামটা কি?
ওই জায়গাটার নাম হচ্ছে আপনার বিক্রামপুর টঙ্গিবাড়ি মেডিকেল রোড। ঘটনার শুরু এখান থেকেই আস্তে আস্তে শুরু হচ্ছে, সব ফ্রেন্ডরা মিলে বলতেছে যে আচ্ছা এখন তো রাত হয়ে গেল, তা এখন এর প্রোগ্রাম কি? তো সবাই এক এক প্ল্যান করতেছে, আর আমি বললাম যে আমরা ভূতের গল্প বলি, বারোটার দিকে উঠানের সামনে বসে
ওখানে বসে ভূতের গল্প শুনবেন আপনি।
হ্যাঁ, ওই ডিনার করলাম সবাই মিলে। তো এখন দেখা যাচ্ছে আপনার গ্রামের পরিস্থিতি আরো অন্ধকার, আরো ভয়াবহ অবস্থা, দেখা যাচ্ছে যে একা বেরোর সাহসটা তখন পাচ্ছি না।
ওই দিন ছিল আপনার অমাবস্যার দিন।
তো ওর দাদি আইসা আমাদেরকে বলতেছে যে তোমরা বেশি রাত জায়গো না, তোমরা এত রাত্রে কেউ বের হবা না, যদিও বের হও আর গ্রামের টয়লেট তো জানেন বেশিরভাগ বাসা থেকে একটু দূরে, তারপর আপনার চাপ্পল হচ্ছে আর একটু দূরে, এরকম ওর দাদি এসে বলতেছে যে যদিও কেউ টয়লেটে যাও পাশে কাউকে ডেকে নিও, একা বের হও না। আর দ্বিতীয় কথা হচ্ছে ঘরটা ছিল এরকম যে আপনার ঘরের দুপাশে জানালা,
ঘরটা কিসে ছিল
টিনের ঘর আর কি আধা পাকা, যেটা কি বলতো জানে যে আমরা ঢাকার ছেলে আমরা এত তাড়াতাড়ি ঘুমাই না।
আর তোমার জন্য ছিল যে আপনার যে জানালা ছিল ওটা বন্ধ রাখতে বলছিল,
তো ওরা পেছনে কি ছিল?
পেছনে ছিল আপনার বাসচাপ,
বাসচাপ।
ঘুমানোর প্ল্যান করি তো ঘুম আসে না আমাদের, ওরা ওখানে ফ্রেন্ড আছে, তো ওর এক ফ্রেন্ড বলতেছে যে আমরা মাছ ধরতে যাই, কেমন সবাই উৎসাহিত মানে সবাই ঢাকার ছেলে, এই ওখানে গ্রামে রাত্রেবেলা মাছ ধরতে যাওয়ার এক্সপিরিয়েন্স আলাদা। আমি রাজি হই, আমি একটু দ্বিধাবন বোধ করে রাজি হই, ওরা যদি চলে যায় আমি তো একা, একসাথে গেলাম মাছ ধরতে যাওয়ার উদ্দেশ্যে বেরোই। যখন বেরোই তখন রাত সাড়ে বারোটা বা অনেকটা এরকম, সাতজনই বেরোই সবাই মিলে এই মাছ ধরার উদ্দেশ্যে রওনা হই। আমি মূলত ইয়ারফোন কানে দিয়ে গান শুনতেছি, ওরা প্রায় সবাই আগে হাঁটতেছে, আমি রাব্বি পিছনে। সুতরাং এক পর্যায়ে ও আগে চলে যায়, আমি ভাবতেছি যে আমার পিছনে হয়তো ওদের একটা ফ্রেন্ড আসে, আগে দেখতেছি অনেক আগে চলে গেছে,
নিজের অজান্তে একা পড়ে গেছে,
একা পড়ে গেছে। হঠাৎ এক পর্যায়ে আমি পিছনে ঘুরে আর কি কাউকে জিজ্ঞেস করতেছি যে কারোর ফোনে চার্জ আছে আর টর্চ আছে এরকম, জিজ্ঞেস করার পর দেখি যে কেউ আমার পেছনে কেউ নেই, আমি অনুভব করছি কেউ পিছনে আছে। তো দেন দেখি অনেকটা পর্যায়ে ওরা দেখি দাঁড়ায় গেছে, আমি গেছি যাওয়ার পরে ওরা একটা গভীর একটা আর কি বলা যায় এক কথা যে জঙ্গল বললেও সেটাকে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, জায়গাটা এমনই অবস্থা ছিল, তাছাড়া গভীর একটা খাল ছিল, খালের পাশে আপনার কবরস্থান করে একটা কবরস্থান পেরিয়ে আপনার ওরা মাছ ধরতে গেল,
মানে এটা ওইখানকার
লোক যে পুরনো কবরস্থান ওইটা। তো দেন যখন যাচ্ছি তখন একজন একজন করে ওরা বলতেছে যে ভাই আর আমি আর যাবো না,
মানে ভয়।
সুমন এবং রেহানের সাথে আমরা অন দ্য স্পটে ছিলাম গাইবান্ধার অত্যন্ত একটি গ্রামে। কি তার ইতিহাস এবং কেন সেই কবরস্থানে তারা? সেই ঘটনার ভেতরে ঢুকে যাবার আগে আমরা অন্য এক বন্ধুকে প্রোত দিয়েছি তার জীবনের অধিক অধিক ঘটনাগুলো বলার জন্য। আমরা ধীরে ধীরে গাইবান্ধার এই বিশেষ জায়গাটি সম্পর্কে জানব, তবে তার আগে প্রিয় শ্রোতা আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, একটু পরে ফিরে আসছি। আর এই অনুষ্ঠানে যদি আপনি যোগ দিতে চান ফোন করুন আমাদেরকে 09613892892। আমি আবারও বলছি 09613892892। আপনার ভৌতিক অভিজ্ঞতাগুলো আমাদেরকে বলুন, আমরা খুব শীঘ্রই আপনার সঙ্গে যোগাযোগ করব। বাংলাদেশে এই প্রথম ভৌতিক একটি অনুষ্ঠান যা এবিসি রেডিওতে হচ্ছে এবং শুধুমাত্র এবিসি রেডিওতে হচ্ছে, যেটা দেশের বিভিন্ন প্রত্যন্ত ভৌতিক জায়গা থেকে ধারণ করা হয়। পুরো সপ্তাহ ব্যাপী প্রক্রিয়া চলে এবং তারপর আপনারা শুনতে পান এই রাতে, অর্থাৎ বৃহস্পতিবার রাত 11:20। আজকে শুনছেন দরের অষ্টম পর্ব এবং আমরা ধারণ করেছি গাইবান্ধার কোন একটি প্রত্যন্ত গ্রামে। কেন সেখানে গিয়েছি, কি তার গল্প, সেটা আমাদের পুরো অনুষ্ঠান শুনলেই পরিষ্কার হয়ে যাবে। আমরা এই মুহূর্তে আবারও ফিরতে চাই সুমন এবং রেহানের কাছে অন দ্য স্পটে। ঘটনাটি যে জায়গাটিতে রেখে আমরা বিরতি নিয়েছিলাম ঠিক সেই জায়গাটি থেকেই আমরা ফিরব। আর আপনি যদি আমাদের এই অনুষ্ঠানে যোগ দিতে চান আপনার জীবনের ভৌতিক অভিজ্ঞতা নিয়ে, ফোন করুন 09613892892 এই নাম্বারে। আবার বলছি 09613892892 এই নাম্বারে। দর শুনছেন আপনি, সাথে আছি আমি আরজি কিপ্রিয়া এবং সঙ্গে আছে আমার টিম মেম্বার সাউন্ডের লোমান, অন দ্য স্পট সুমন এবং রেহান। ডর
আর কি সবার ভিতরে একটা ভয় চলে আসছে। যদিও আমরা 7-8 জন তো এক পর্যায়ে আলটিমেটলি আমরা 5 ব্যাক করে অলরেডি চলে আসবো। চলে আসার পরে যেটা হয় আমরা বসি, ওর দাদি আবার আসছে, তোমরা কই গেছিল? আমরা তো মাছ ধরতে গেছি, ওর গাড়ি রেগে গেছে।
সবাই
চলে আসেন? আমরা 5 চলে
আসছি,
2 ওই ওরা অতগুলো মাছ নিয়েও আসেনি, জাস্ট 3 কই মাছ নিয়ে আসছে। এক ফ্রেন্ড কি করছে, মাছটা নিয়ে ঘরে ঢুকে গেছে। ওর ভাই বলতে সাহা ভাই তুমি কি করলা, তুমি মাছ তো ঘরে নিয়ে আসবে কেন, রাত্রেবেলা এটা কি বাইরে রাখো, একটা লোকেশন দেখা দিল, ওই লোকেশনে মাছটা রেখে আসো।
আর এর মাঝে যে একটা ঘটনা ঘটছে যে ওই কবর দিয়ে আমরা যখন যাই আপনার তখন মেডিকেলটা একটু পারে আর কি, ব্রন কবরস্থান, তো ওইটার যে বাউন্ডারি ছিল অনেকটা ভাঙা চোরা। তো আমরা তো আর জানি না যে লোকটা ছিল আর কি, ওনার নাম হলো মহসিন, লোকটা যে আর কি গ্রামের যে আর কি বললো যে চলো আমরা মাছ ধরতে যাই, তোমরা এতদিন পর আসছো একটু ঘুরতে যাই। 3 আমরা কবরস্থানের উপর চলেছি। এক পর্যায়ে সাহিম নামে যে ছেলেটা ও হঠাৎ থমকে আমার কথা যে থামলা কেন, কয় না এইভাবে থামলাম, এইভাবে থামার তো কোনো প্রশ্ন আছে না, সবাই তো আগে আগে, তো আমরা তুমি পেছনে চলে গেলে একটু সমস্যা না, আমি কেন এত হেলামি করো না চলো। তো ওইখানে আবার আপনার ওই আমার এক বন্ধু ছিল নাম তনয়, তনয় আবার ওইখানে দাঁড়ায় দাঁড়ায় ফোনে কথা বলতেছিল, ওকে মানা করছে হৃদয় যে তুমি ওখানে যাও না, এই তো বেশি দূরে যাও না, ও আবার আর কি কিনারে গাছের সাথে বসে বসে কথা বলতেছে। তো হঠাৎ একটু পরে দেখি কি একটা পানির ভিতর শব্দ, তনয় আর কি পড়ে গেছে, চশমাল্লো দেখে যে তনয় ছেলেটা পড়ে গেছে। তো আমরা সবাই মিলে হাসাহাসি করলাম, কি ব্যাপার তুমি পড়লাকে, তোমাদের বললাম যে তুমি কোনারে যাও না, কয় না আমি তো ছিলাম তো আমার সেফ মতোই।
আমি একটু বলতে চাই এখানে হচ্ছে যে আমি যখন মাছ ধরতে যাচ্ছি সবার সাথে পিছনে পড়ে গেছি, আমার একটা জিনিস যেটা ফিল হয়েছিল সেই জিনিসটা কিন্তু ফাহিমেরও ফিল হয়েছে।
আচ্ছা,
স্বাভাবিক ধরে নিছে যে হয়তো স্বাভাবিক হতে পারে, যেটা আমি ধরে নিছি এরকমই ব্যাপারটা স্বাভাবিক। ও পরে বলছে আমাদের আসার সময় ওর সাথে আবার হয়েছে, ওর কাছে মনে হয়েছে কেউ ওর গায়ে টাচ করছে পেছন থেকে। তো দেন আমি ওকে বলছি সবাই আমরা আগে, ও আমাদের সাথে কিন্তু পেছন থেকে কে টাচ করবে। ও আমাকে বলছে ভাই একটা জিনিস আমার খারাপ লাগতেছে, আমাদের এই পাঁচজন ব্যতীত আমাদের সাথে অন্য কেউ আছে। তখন সবার গা হঠাৎ চমচম করে, যদিও কেউ বিলিভ করুক না করুক, তখন একটা রাতের বেলা গভীর অন্ধকার একটা গ্রাম, ভয়ের একটা ব্যাপার, সবাই একে ভয় পেয়ে গেছে। আর যে ফিলিংস নিয়ে বলছে ও, এটা স্বাভাবিক দেখে বোঝা যায় যে ও খুব ভয় পেয়েছে। সুতরাং বলার পরে আমরা সবাই বাড়ি চলে যাই খুব তাড়াহুড়ো। আমরা বুঝতে পারছি কিছু একটা নিশ্চয়ই হয়েছে এখানে, এই জিনিসটা আমাদের টাচ করলো আমাদের মনে, ভয়ের টাচ এন্ড দেখার।
মূলত এই জন্যই কি আপনারা মাছ না ধরে চলে আসছেন?
হ্যাঁ, ওই কারণে আর কি আমরা ব্যাক করে চলে আসি বাসায়। বাসার যে উঠানটা আছে ওইখানে আর কি আপনার সাথে যে পুরনো কবরটা যেটা, ওইখানে বৈশা পড়ালা আমরা কি প্ল্যান অনুযায়ী ভূতের গল্প বলা শুরু করলাম। তো ভূতের গল্প বলার আগে আমাদের আমার ফোনের ব্যালেন্স শেষ
শেষ,
তো আমি বলতেছি যে এখানে অ্যাক্সিলেটর দোকান কি পাওয়া যাবে, তো আমার ইমার্জেন্সি ছিল। তো আমি আর ও বেরোই, যদিও আমরা জানতাম যে গ্রামগঞ্জে এরকম মানে রাত্রেবেলা অফ থাকে, তারপরে খুব জরুরি ছিল কারণ আমরা দুজন বের হই, তিনজন বের হই, আমি ও আর ফাহিম যাচ্ছি। তো আমার ওই একটা কথা বললাম যে আমি ইয়ারফোন ক্যামেরা
কানে আছে,
ওরা দুজন মানে ইতিমধ্যে আগে চলে যাচ্ছে, ওরা দুজন কথা বলতে বলতে যাচ্ছে, আমি গান শুনতে শুনতে। জায়গাটার নাম হচ্ছে আপনার টঙ্গিবাড়ি মেডিকেল রোড।
আচ্ছা,
তো ওখানে একটা জায়গায় আমরা থেমে যাই, যদিও সেটা মেডিকেল ছিল আমরা জানতাম না ফার্স্ট টাইম। ওরা দুজন আগে চলে যায়, তো আমি যখন গানের ট্র্যাক চেঞ্জ করতেছি তখন আমি খেয়াল করি যে ওটার মানে মেডিকেলটার ভিতর কেউ একটা দাঁড়িয়ে আছে, মানে সাদা কাপড় পরে, মানে ছেলের আকৃতি না মেয়ের আকৃতি সেটা বুঝার মতো কাছাকাছি কিছু ছিল না, কিন্তু বোঝা যাচ্ছে যে একটা মানুষ দাঁড়ায়। আমি জিনিসটা দেখে না আমি ভাবলাম, যদিও আমি জানি না যে এটা মেডিকেল বা এটা অফ বা এরকম কিছু, হয়তো কোনো ইনস্টিটিউট হতে পারে যেখানে গেস্ট থাকতে পারে, সেখানকার কর্মচারীরাও থাকতে পারে
আর কি। জাস্ট একটা দোতলা বিল্ডিং,
হ্যাঁ দোতলা বিল্ডিং দেখছি,
পরিত্যক্ত অবস্থা।
আমি যাওয়ার সময় তো আমার এই জিনিসটা মাথায় নেই না,
স্বাভাবিক মেডিকেলটা যে পরিত্যক্ত প্রায় আপনার দুই তিন বছর।
দেন আমি জিনিসটা মাথায় নেই না যখন আমি এই আকৃতিটা দেখি, যদিও আমি বুঝতে পারতেছি না যে জিনিসটা কি, তবুও আমার মন আমার ভয় খুব। অনেকক্ষণ পরে যখন আমি খেয়াল করি, আমরা তো আস্তে আস্তে হাঁটতেছিলাম, এক পর্যায়ে যেটা আমি করি হঠাৎ আমার হাত থেকে আর কি একটু ফোন পড়ে যায়, আমার মোবাইলটা পড়ে যায়। আমি একটু আপনার ওখানে উঁচা নিচা জায়গা তো অন্ধকার, আমি খেয়াল করিনি ফোনে আপনার মোবাইলের যে একটা উপরে আপনার একটা ডিসপ্লে ইয়ে থাকে গ্লাস, এই গ্লাসটা ফেটে গেছে, এখনো ফাটাই সেই গ্লাসটা। তখন আমি যেটা দেখি হঠাৎ এই ধরেন এই কিছু সেকেন্ড বা কিছু মুহূর্তের জন্য তো আপনার জিনিসটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা না, পরিস্থিতিটা চেঞ্জ এমন ভাবেই হয়েছে যে হঠাৎ আমি দেখা দেখি একটা খাটলা, লাশ রাখার খাটলা, সেম ওই জায়গাটাতে যেখানে আমি সেই মানুষ আকৃতির একটা ছায়া দেখতে পাই,
একটা খাটিয়া রাখা
আছে সেখানে। আমি এটা দেখে খুব ভয় পাই, হঠাৎ মানে মুহূর্তের ভিতরে জিনিসটা কিভাবে হয়, কোনো লোকজন দেখতে পাচ্ছি না আশেপাশে। তো দেন দেখার পরে আমি যেটা ফলো করি আপনার মানে খাটলার উপরে সাদা কাপড় দিয়ে যেটা লাশ থাকার পরে, হ্যাঁ লাশ গোসল দেওয়ার পর যে আপনার সাদা মানে সাদা একটা কাপড় মানে সেই খাটলার উপরে দেওয়া পুরোটাই ঢাকা, আমি যেটা দেখি কেউ যে আপনার লাশের কাপড়টা যে কেউ তুলতেছে অর্ধেক যে তুলতেছে উপরে যে কাপড়টা, তো ওই কাপড়টা তুলার যে মানে কোনো কাউকে দেখলাম না কিন্তু কাপড়টা তুলছে এটা আমি দেখছি। আমি এখনো বলতে গেলে আমার শরীরে লোম ধরা যাচ্ছে, আমি এখনো
দেখার পরে রিয়াকশন কি ছিল?
আমার রিয়াকশন আমি পারছি না কেউ কাউকে কিছু বলতে, আমি যে ফোন আমার ফোন ব্যাটারি হাতে নিয়েছি, আমার আমার হাত পা কাঁপা শুরু করছে, আমার গলার স্বর আমার আসতেছে, মনে হচ্ছে কেউ আমার ভিতর থেকে বা কেউ আমার শব্দ কেড়ে রাখছে এরকম বা চেপে রাখছে,
বাক শক্তি হারা গেছে।
আমি এক পর্যায়ে আমার খুব মানে ইয়া করে আমি ওদেরকে ডাকি, আমার এখনো মনে করলে ভাই আমার প্রায় আমার এখন যেটা হয় আমি রাত জেগে মিউজিক করতে পারি না, আমি ফাহিম আর রাব্বিকে মানে যতটুকু স্বরে আমি ডাকতে পারছি উচ্চ স্বরে, খুব একটা বলা যায় না, কোনো রকম বেরেছে। তো ওরা শুনতে পায়, শুনতে করে আসে,
ওদেরকে আমি দেখাইছি, দেখো এই জিনিসটা কিন্তু ছিল না। তো বলছেন না থাকতেও পারেন, বলছি না আমি দেখিনি। তো ওদের তখন আমি ঘটনাটা ওদের বলি, ওখানে দাঁড়িয়ে রাব্বি ফাহিম ওরা দুজনই প্রায় মিলে গেলে সামনে যায়। তো ফাহিম আবার আপনার যে দরজার যে আপনার দেখার পরে আমি কিছু বলিনি, আমি দোষ
উঠছে মানে
আপনার পর্দাটা মানে যে লাশের উপরে মানে কোন একজন উঠা লাশ ছিল কিনা সেটা দেখিনি আর কি, কেউ পর্দাটা উঠাই যাচ্ছে
মানে পর্দাটা মনে
নিজে নিজে উঠতেছে একটা জায়গাতে লাশ রাখা অথচ তার আশেপাশে কেউ নেই, কোনো বাতি নাই, এটা কিভাবে সম্ভব? এটা আমাদের মানে হার্ট টাচ করে যায় জিনিসটা। যখন এই দৃশ্যটা আমি দেখতে পাই, আমরা তিনজন দেখতে পাই যে এই সরে যাচ্ছে, আমি তো দৌড় ওরাও দৌড়, ওরা পিছনে, ওরা যে পিছনে দৌড়াইতেছে এটা আমি শুনতে পাচ্ছি, কিন্তু পিছে তাকিয়ে ওদের দেখার মতো সাহসটা
নাই
আমার ভিতরে কাজ করতেছে না। আমি দৌড় দৌড়ের পরে দেখা গেছে আপনার 6 থেকে 7 মিনিটের রাস্তা, আমি দেখা গেছে আমি প্রায় মনে হচ্ছে যে আমি 20 মিনিট পর বা 25 মিনিট পরে
যাচ্ছি, লং
অনেক লং মনে হচ্ছে রাস্তাটা, খুঁজে পাচ্ছি না। এক সময় মনে হচ্ছে যে আমরা রাস্তায় হারিয়ে ফেলছি। ওর পা কেটে যায়, আর ওর আগে যেটা ঘটে যে আমার ফ্রেন্ড গাছের সাথে বা কিসের সাথে হাতে বলতে পারতেছে না, তো আর ওর পা কিভাবে কাটছে ও বলতে পারতেছে না, বাট আমার কোনো ক্ষতি হয়নি। আমি যেটা এক্সপিরিয়েন্স করলাম আসার পরে আমার হাই টেম্পারেচার হয়ে গেছে এরকম অবস্থা। তখন আসার পরে যে ঘটনাটা ঘটে মানে আমাদের সাথে যে ঘটনাটা ঘটছে আমরা কিন্তু তারপরও সবাইকে পেয়ে একটা সাহস বা একটা পাইছি, ওই মুহূর্তে সবাইকে পায়ে দেখা গেছে আমরা আরো সাহস ই করতেছি, আরো ব্যাক আপ পেয়েছি যে আমরা ভূতের গল্প বলি কিন্তু আমরা ঘরে বসে বলবো, বাইরে যাওয়ার সাহসটা আমাদের নাই। বাকি ফ্রেন্ডরা বলতেছে না বাইরেই বলি। তো আমরা মূলত বেরোই, সবাই বেরোই উঠানের সামনে বসে, তখন অল্প কিছু গল্প মানে অল্প অল্প করে সবাই গল্প বলে, বেশি আর হলো না, সবাই ঘুমে ধরে গেছে আর ভয় একটা কাজ করতেছে সবার মাঝে।
আচ্ছা,
তো ফাহিম আমাদেরকে হঠাৎ বলতেছে যে টর্চ ধরো টর্চ ধরো। আমরা সাই কি হয়েছে সবাই একটা মানে হঠাৎ এই জিনিসটা হলো রাতের বেলা কিন্তু অনেক ভয়ের ব্যাপার। টর্চ দিয়ে বললাম যে বলো দেখো তো ওই জায়গায় কি, কিছুই না। তো ও আমরা ভিতরে চলে যাওয়ার পরে সবাই মানে দেখা গেছে 10 মিনিটের ভিতরে সবাই সবাই ঘুমাতে চলে যায়। তো ঘুমানোর পরে আর কি ও রুম পাশের রুম থেকে দাদি বলতেছে কেউ যদি বাইরে থেকে ডাক দেয় জানালা বা গেট নক করে আওয়াজ না দিয়ে আর জিজ্ঞেস না করে পাশের কাউকে না দেখে নিজেরা নিজেরা খুলবা না, আর টয়লেটে বেরোলে একা বের হবা না। শাহিনের যেটা অবস্থা হয় শরীরে জ্বর অনেক জ্বর চলে আসা করছে, ধুমায়া জ্বর আর কি তার শরীরে। তো সে আমাকে রাতের বেলা ডাকতেছে প্রায় ঘুমা মানে ঘরে ঢুকার প্রায় আপনার
আপনার 3:30 বাজে 3:23
ওকে যখন বলতেছি তো ও বলতেছে যে আর কি ইশারায় বলতেছে বমি আসতেছে। ও বলতে পারতেছে না কথা মানে কথা বলার শক্তি নাই।
এটা কি ওই দিন রাতের বেলা?
হ্যাঁ হ্যাঁ, ও বলতেছে মানে ও বলতে পারতেছে না আর কি, আওয়াজ করতে পারতেছে না, ও শুধু ইশারায় বলতেছে যে আর কি ওর আর কি বুঝাচ্ছে যে ওর বমি আসতেছে, মানে এডমিশন আমাদের একটা মধ্যে 3 বার ওর বমি হয়েছে।
জল জ্যান্ত ছেলেটা আর কি কি এটা হাসলাম ফেললাম ই করলাম।
যাই হোক, তৃতীয়বার যখন হয় তখন কেউ মানে
জানি
জিপ জেগেছিল না, সবাই
ঘুম না যাও,
আমার একা উঠতে হয়েছে, আমি একা উঠছি। যখন আমি একা উঠার পর আমি দূর থেকে উঠেছি, তো আমি কাউকে দেখতেছি কেউ উঠে না মারাত্মক। তো আমার একটা ফ্রেন্ড ছিল স্বামী, ওকে আমি ডাক দিই।
আচ্ছা,
ওকে ডাকার পর তখন গেট মানে গেট খোলা ছিল আর ফাহিম বাহিরে, আমি ঘরের ভিতর একাও বাহিরে বমি করতেছে। আমি দেখা গেছে সেখানে যেতে পারতেছি না, দেখা গেছে আপনার বমির যে একটা গন্ধ সেখানে দেখা গেছে আমার উপরে এসে পড়বে, আমি অসুস্থ হয়ে যাবো, আমার খারাপ লাগতেছে। তো আমি আমার ওই ফ্রেন্ডকে রাখি, স্বামী ও উঠে, ও উঠার পরে বলতেছে ভাই কি হয়েছে, এক দৃষ্টি আমার দিকে তাকা রয়েছে, মানে ওর কাছে হয়তো বা মনে হচ্ছে যে আমি অন্য কিছু। আমি ওকে বলতেছি যে ভাই তুমি ভয় পাও না, তুমি পাশে দেখো, আমি সবাইকে দেখতেছি উঠতেছে না, আমি পাশে নাই, তুমি দেখো ভয় পেও না, ফাহিমের অবস্থা খারাপ একটু ঢোকে উঠতেছে না, একটু হেল্পের দরকার ভাই, কোনো সারা
নিচ্ছে না।
এর ভিতরে আমার টিনের উপর একটা শব্দ, দরজা যে নক করে না, দরজা নক করার এই শব্দ আমাদের রুমের উপরে পাইছি, এটা আমি পাই। আর ও একটু জাগনা হয়েছে, আমি যখন ফাহিমকে নিয়ে আসি,
ও বলতেছে তো ফাহিমকে নিয়ে ভিতরে আর কি ধর আর পাঙ্গাতে, আর সে ওর শেষ ফাহিমের শেষ, আর ও বলতেছে আমি টয়লেটে।
তো আমি ওকে বলে দিচ্ছি ফাহিম যদি ঘুমায় পরে বা ওকে বিছানায় বিছানা পর্যন্ত পৌঁছে দেওয়ার পর তুমি একটু বাইরে এসে
দাঁড়াও,
হেল্প করো, আমি একা তো আর কি ভয় পেয়ে গেছি এমনিতেই একা থাকার,
আমি আর আসি না,
আমার খুব সিরিয়াস আর কি টয়লেট যেটা আমার খুব সিরিয়াস পাইছে। তো আমি ওখানে যাই একাই, যে যাওয়ার পরে দেখা গেছে আমার ওই টয়লেটের যে সাইড হাতের ডান সাইড থেকে আমার টয়লেট তো বলছি টিনের, ওখান থেকে একটা নক করা শব্দ আসে। তো আমি ভাবছি হয়তো ওদের কারো টয়লেট লাগছে, ওই জন্য আমি বলছি কি হয়েছে, কোনো সাড়া নেই।
হাতের ডান পাশের থেকে তো আওয়াজটা আসার কথাই না, কারণ সেখানে তো দাঁড়ানো মানুষ দাঁড়িয়ে থাকার কোনো প্লেস নেই, একটা ঢাল, ঢাল দিয়ে ওখানে একটা পুকুর টাইপের একটা কোনো কিছু, তো ওখান থেকে শব্দটা এটা কিন্তু খেয়াল করি উপর থেকে সেম আর কি, টিনের উপর থেকে মানে কি ছাদ যেটা বলে ওখান থেকে সেম একটা নখ উপর থেকে কে করবে
মানে ভয়।
ছোট্ট একটা বিরতির সময় আবারও ডর শুনছেন আপনি, ডরের রেসিপিটা নিশ্চয়ই মনে আছে, আরো একবার মনে করিয়ে দিচ্ছি, রাত যত গভীর হবে রেসিপিটার সাথে যদি আপনি থাকতে পারেন ডর কিন্তু বেশ জমবে। একলা ঘর, পুরোপুরি অন্ধকার, এবং সেই ঘরটাতে কিংবা একটা নির্জন জায়গাতে শুধুই আপনি। এরপর ঘরের জানালাটা হালকা করে খোলা রাখুন, রেডিওতে আপনি একেবারে পরিষ্কার শব্দে ডর শুনতে পাচ্ছেন, এরকম একটি জায়গা নিশ্চিত করুন। এরপর শুনতে থাকুন ডর। ডর মানে আমরা বলি ভয়, এবং এই ভয়টাকে সত্যি সত্যি উপলব্ধি করতে হলে ডরের এই রেসিপিটা আপনাকে অবশ্যই মানতে হবে। ফিরে আসছি ঠিক রাত 12:06। ডর
দেরি আমার গেট খুলতে দেরি না, গেট খুলে দেখি আমি ওরা কেউ বেরোনে রুমে, আপনার রুমে কোনো বাতি জ্বালানো না। আমি ওই মুহূর্তে আরেকটা জিনিস যেটা দেখতে পাই, এটা দেখে আমার অবস্থা এত খারাপ হয়ে গেছে, বাড়িতে আসার পর আমার খুব জ্বর, খুব মাথা ব্যথা, বমি, আমার এরকম অবস্থা, আমার অনেক প্রবলেম ফেস করতেছে। আমি
দেখছিলাম
এখন পর্যন্ত আর কি রাত জেগে কাজ করতে পারি না,
ওই আতঙ্ক,
ওই আতঙ্ক একটা হচ্ছে ওই জিনিসটা আমি দেখছি, এক্সপিরিয়েন্স করছি। আকৃতি এমন আমি যদি এখন বলি, আমার এখন খুব অবস্থা, মানে এখন আপনি দেখে বুঝতে পারছেন, তাছাড়া এই মুহূর্তে আমরা কবরস্থানে বসে আছি একটা পাশে। আকৃতি ছিল এমন, আমি একটা পর্যায়ে তাকায় দেখি যে একটা জিনিস মানে মানুষ আকৃতিরই কিন্তু মাথা নাই, জিনিসটা খুব মানে লোম বোঝা যাচ্ছে না, কিন্তু আপনার যে সাদা কালো একটা লোম থাকে এরকম টাইপের একটা লোম, কিন্তু বুকের মধ্যে, বুকের দুই পেরে দুইটা চোখ, বড় বড় চোখ, অনেক লোম বুকের মধ্যে, বুকের মধ্যে দুইটা চোখ, একদম লাল টকটকে মনে হচ্ছে, অনেক বড় জিনিসটা, তার জিনিসটা মাথা নেই, বোঝা যাচ্ছে এটা বুক, আর তার হাত এতই লম্বা। এটা দেখে আমি ফিরে, আমার পা তো নড়তেছে না, একটা হিট টনে আগে খাইছি, আমার কিন্তু বসার ইয়ে নেই, আমি দৌড়াবো, আমার ওকে আমি দেখলাম বসে পড়ছে, আমার পা দুটো অবশ হয়ে গেছে, কিন্তু আমার এমন অবস্থা ছিল আমি কিছু বলতে পারতেছি না, মানে আমার মনে হচ্ছে কেউ আমাকে চেপে ধরে রাখছে, আর আমার কাছে এমন মনে হইতেছে যে ওই জিনিসটা আমাকে আস্তে আস্তে সামনের দিকে
টানতেছে,
মুখ থেকে আমি যত সুরা জানতাম সব ভুলে গেছি, জালালি সুরা যতগুলো সুরা সব ভুলে গেছি, জাস্ট আমার হঠাৎ মুখ দিয়ে আল্লাহ নামটা ভেসে আসে, তখন আমি একটু শক্তি পাই কোনো মতে, আমার সুরা ফাতেহা মনে ছিল তখন, ওটা আমি ওটাই পাঠ করা শুরু করলাম, পাঠ করা শুরু করার পর আমি একটু শক্তি পাওয়ার পর আমি দৌড়ে, মানে রাব্বি মানে চিল্লাম, মানে জোরে একটা চিৎকার করে ঘরে গিয়ে পড়ে গেছেন, পড়ে যাওয়ার পর অবস্থায় কি হয়েছে গেট লাগাম, তখন আমার অবস্থা খারাপ হয়ে গেল,
চুলা টুলা পরে পানিতে ফু দিয়ে আমাকে খাওয়ায়, সবাই সব জানলা আটকে দেয়, জানলা দরজা সব আটকে দেয়, আমি মাঝখানে ঘুমাইছি। ঘুমার পরে এই এর ভিতরে আর একটা ঘটনা ঘটে গেছে যে হঠাৎ আমাদের পাশে একটা ফ্রেন্ড ছিল স্বামীর, ও আমার আমাকে ইশারাতে ডাকতেছে, কোনো আওয়াজ আমি বলছি কি হয়েছে, তখন রাব্বি একটু একটু জানলা চলতেছে, ও ওর কাছে যে আর কি, তখন একটা বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে, স্বামী শুনতে পাইছে, আমরাও শুনতে পাইছি, বাসদার থেকে আসছে, মানে বাসদারটা বাসদার যে জানালা থেকে দেখা যায় ঠিক সেইখান থেকে আওয়াজটা আসছে একটা বাচ্চা।
আমি তখন আর কি বললো, তো আমি তখন বললাম যে না আমাদের সাথে একটা ঘটনা ঘটছে, তো আমরা যদি এটাও এদেরকে বলি তো ধরা যাবো, আমরা বললাম যে না পাশের ঘর থেকে বাচ্চা কান্না করতেছে ঘুমো স্বপ্ন দেখা যায়।
তো আমি আওয়াজ গুলো ইফেক্ট গুলো আমার ভিতরে আর মানে সহ্য
করার
শক্তি দাঁড়ায়, যেহেতু দুটা হিট আমি বালিশ দিয়ে মানে নিজের কানকে ধরে রেখে চেপে ধরে রেখে ঘুমাইছি, কিভাবে ঘুমাইছি ভাই আমি নিজেও বলতে পারবো।
সকালে ওঠার পরে তো যখন আর কি বাজারে যাই চা খেতে, চা খেতে যাওয়ার পথে আর কি ওইখানে এক মুরব্বির সাথে দেখা হয়, ও আবার জিজ্ঞেস করলো কি যে চাচা এটা আসলে কি জায়গাটা, তো ওই লোকটা তখন বললো এটা মেডিকেল, তো মেডিকেল তো মানুষজন কই, মানুষজন তো এখানে নাই প্রায়, এটা পরিত্যক্ত অবস্থা আছে 3-4 বছর যাব, তো তখন আর আমরা কিছু বলি না, পরিত্যক্ত অবস্থায় তাহলে এইটা রাতে কি দেখলাম মনে মনে ভাবতেছি, তো দাদিকে এসে সবকিছু বললাম বাজার থেকে আসার পরে, দাদির ঘরে যায় এইভাবে এইভাবে হইলো দাদি, তখন ও বলে ওই যে রাতে যে ঘটনা ঘটছে
তখন পর্যন্ত আপনারা জানতেন না,
তখন জানতাম না, তখন আমি জানছি, দাদি বললো যে তোমাদের বারবার বারণ করলাম, তখন বললো যে আমি এই কারণে বলছিলাম যে এখানে বাস যার, আর তাছাড়া এখানে প্রায় 5-6 বছর আগে এখানে একটা মেয়ে আত্মহত্যা করছে
বলে, তো যখন আমি মেডিকেলের ব্যাপারটা জানতে পারি মুরব্বীর কাছ থেকে, উনি বললো এখানে প্রায় জিনিসটা হয়,
আচ্ছা
এখানে প্রায় জিনিসটা হয়, তো আমি শুনছি হসপিটালটা যখন নাকি হয়েছে একটা লোক এই হসপিটাল থেকে আর কি অনেক কষ্ট হয় মানে কষ্ট পেয়ে মারা গেছে
আর কি চিকিৎসার ভুল কারণে,
চিকিৎসার ভুলের কারণে মানে মুরব্বী এক্সপিরিয়েন্স ছিল জিনিসটা, দেন এই জিনিসগুলো প্রায় অনেকেই দেখে, আপনি কি দেখছেন, তখন আমি আর কি ঘটনাটা বললাম, আমি এটা দেখছি এরকমও দেখায়, আবার মুরব্বী উনি বললেন যে আমিও প্রায় সময় দেখি, উনি দেখতেন হলো হসপিটালের ছাদে, ছাদে উনি দেখতেন মেয়েকে হাঁটতেন একদম ঠিক গ্রিলের উপরে উঠে, যদি এখানে কারো হাঁটা সম্ভব না, কোন মানুষের পক্ষে হাঁটা সম্ভব না,
এটা হলো মেডিকেল সড়কের ঘটনা,
উনি বলছে এই জিনিসটা প্রায় দেখা যায় অনেকে এক্সপিরিয়েন্স করে, এই ঘটনা শুনে মানে ওদের বলছি যে আমি আর থাকবো না এখানে, তো সেই তোমরা থাকলে থাকো আসার পরে আমার যেটা হয়েছে আমার প্রচন্ড জ্বর, প্রতিদিন রাত্রে আমি টানা 3 দিন একই স্বপ্ন যে ঘটনাটা আমার সাথে ঘটে, আমি এখন পর্যন্ত আমি যেটা বলছি রাত জেগে কাজ করি না, বড় মসজিদ আছে আমাদের ওখানে, ইমাম সাহেবের কাছে যাই আমি বলি ঘটনাটা এরকম হচ্ছে, উনি বলছে ভয়ের কিছুই না, উনি মানে ঝেড়ে টেড়ে দিছে, উনি বলছে নামাজ পড়েন আপনি দেখেন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ,
আপাতত এখন
আপাতত এখন ঠিক আছে, এখন কোন
আকৃতিটার কথা উনি বলছে বুঝছি সুমন, মানে ইটস আনবিলিভেবল ম্যান, এই ছিল মানে আমাদের ঘটনা, মানে ফরচুনেটলি আপনি বেশ মানে খুব বেশি প্রবলেম কিছু একটা হয় না, মানে
তবে একটা জিনিস, হ্যাঁ একটা জিনিস আমার মনে হয় এটা আমার এখনো পর্যন্ত সেই জিনিসগুলো মাঝে মধ্যে চোখে ভাসে, কিন্তু ফরচুনেটলি এখন ঘটতেছে না জিনিসটা, ব্যাপারটা এখন ওরকম, কিন্তু আমি যে জিনিসটা এখন টুকটাক যেটা মানে ফেস করতেছি যে রাতের বেলা যে মাঝে মাঝে দেখা যায় আমি রাত্রে যখন ঘুমাই মানে অন্যরকম কিছু আওয়াজ বা কোন কিছু আমার কানের ভিতরে আসে, মেন পয়েন্ট এটাও জানি যে এখনো বলছি ঘটনাটা কবরস্থানের পাশে, সত্য বলতে গেলে ভাই এখনো আমার কানে সেই জিনিসগুলোই ভাসতেছে,
আসলে এই বিষয়টা এত আপনার মাথার ভেতরে ঢুকছে
এমন ভাবে ঢুকছে মানে
হয় না, আমরা ছোটখাটো জিনিস পেয়ে না একটা জিনিস খেয়াল করেছি, আমরা অনেকে মোবাইল ফোন ব্যবহার করে অভ্যস্ত, বারবার হয়তো কারো ফোন আসছে, কখনো কখনো এমন হয়ে যায় ফোন বাজতেছে না, এবং সবচেয়ে হৃদয় ভাইকে ধন্যবাদ, এবং সেই সঙ্গে হচ্ছে আমাদের সাথে
রাব্বি ভাইকে
ধন্যবাদকে ধন্যবাদ যে জাস্ট আপনাদের অভিজ্ঞতা গুলো আমরা একটু জানতে পারলাম, তো আপনারা সবাই তো শুনলেন পাপু ভাই শুনলেন ভাই শুনলেন, মানে কি পাপু ভাই
আমি যেটা বলতে চাচ্ছি আমার মুখ দেখুন কথা বেরোচ্ছে না ভয়ে, এইরকম একটা ঘটনা শুনলাম আবার এরকম একটা ভয়ঙ্কর জায়গায় বসে আছি, খুবই ভালো লাগছে আর কি, আমার ঘটনাটা বলতে পারবো কিনা মানে
আমরা চেষ্টা করবো আপনার ঘটনা যদি না শুনি, এত দূর আসার পর না শুনতে পারলে হয়তো আমাদের আশাটাই ব্যর্থ হয়ে যাবে। মুমিন ভাই কি অবস্থা? মুমিন ভাইটা শুনে কেমন মনে হলো?
আমার অনেকক্ষণ চুপ করেছিলাম, কিন্তু এক ধ্যানে ঘটনাটা শুনলাম। ঘটনাটা শুনে মনে হলো যেন ওই ফ্রেন্ড গুলার সাথে আমিও ঘুরতেছিলাম,
মানে
ওদের সাথে ঘুরতেছিলাম এরকম।
একটা বিষয় যে আমরা যখন মনোযোগ দিয়ে শুনছিলাম, নিজে কল্পনা করছিলাম যে আসলে আমরা মানে ওই এনভায়রনমেন্টে চলে
গেছি এরকমই মনে হইতেছিল। আবার আপনার আমাদের সামনে যেটা একটা ই দেখা যেতেছে গাছগুলো, এগুলো মনে হচ্ছে যেন ওই ওই গাছটাই মতো ওই হাসপাতালটা বা ওই বিল্ডিংটা এরকম মনে হচ্ছে। ওখানে একটা কবরস্থানের কথা ছিল, মনে হচ্ছে যেন ওই ভয়টা এখন আমরা পাচ্ছি যেন ওই জায়গাটাতে আসি আর কি।
আচ্ছা বাপু ভাই, আপনি যেটা বলছিলেন যে আমরা মূলত আপনার এলাকায় আসার উদ্দেশ্য হচ্ছে আমরা ডটিমের কাছে আপনার একটা ঘটনা শুনছিলাম, তো এই ঘটনাটা আমরা সবাই শুনতে পারি না কি বলেন ভাই? আচ্ছা পাপ্পু ভাইয়ের ঘটনাটা শুনি এবার।
আমার বাড়িতে এখানেই, তখন আমি এখানে থাকি।
আপনার ঘটনাটা কি এই জায়গাটাকে কেন্দ্র করে?
এই জায়গাটাকে কেন্দ্র করে সেদিন একটু ভয় বেশি লাগছে আর কি, আমি এই জায়গার ঘটনায় বলছি। এখন আমি নারায়ণগঞ্জে থাকি, তখন এখানেই থাকতাম। আর ঘটনাটা 2008 সালে শুরুতে আর কি, আমরা তিন বন্ধু ছিলাম, সালাম আর শাহিন, যেখানে যাই আর কি সেখানেই তিনজনের সাথে যাই। ছোট থেকে ডান্স করি। সালামের মামার বিয়ে, আমাকে বলে যে পাপ্পু চলো আমরা অনুষ্ঠানটা করে আসি। আমরা বিকেলের দিকে যাই, অনুষ্ঠানটা শেষ করি, তখন রাত্রা 10টা মিনিট বাদে বললাম আমরা এখন যাই। ওখানকার লোক বললো যে দেখো তোমরা এখন না যায়া কালকে সকালে যাও, এখন যদি তোমরা যাও জায়গাটা ভালো না, রাতে যাওয়া ঠিক হবে না। তো তখন আমি বলি যে না আমাকে যেতে হবে, বাসা তো বললে আসি নাই, না গেলে পরে আবার রাগারাগি করবি। তারপর ওনাদেরকে রাজি করাতে পারছিলাম না যে আমরা যাবো এখন, বলছি শুধু যে জায়গাটা ভালো না তোমরা যেও না আজকে, রাতটা থেকে যাও। অনেক বুঝানোর পরে ওনারা বললেন ঠিক আছে যাও, আমি সাথে আরেকজন লোক দিচ্ছি, আমার দরকার নাই, আমরা যেতে পারবো, তিনজন একসাথে যাচ্ছি। তো তারপর তিনজন একসাথে হাঁটতে থাকি, ওখান থেকে বাড়ি থেকে বের হয়ে আসি। আমার যে বন্ধু সালাম, ও বললো যে আমরা এই রাস্তা দিয়ে না যাই, একটু অন্য রাস্তা দিয়ে যাই, ওদিক দিয়ে তাড়াতাড়ি হবে।
রাস্তাটা কি ধরনের রাস্তা ছিল?
রাস্তাটা এমন ছিল, আমাদের যখন গিয়েছি আর কি, ওটা সিএনজিতে যেতে হইতো, সিএনজি থেকে নেমে 5 কিলোমিটার হেঁটে আমাদের বাড়িতে যেতে হবে। শর্টকাটে যাই তাহলে তাড়াতাড়ি যেতে পারবো।
আচ্ছা,
তো এই রাস্তাটা দিয়ে যাই, এটা দিয়ে গেলে আমরা তাড়াতাড়ি যেতে পারবো, কিন্তু রাস্তাটা তেমন একটা ভালো না। এই যে রাস্তাটা প্রায় 5 কিলোমিটার ওখানে, তার চেয়ে বেশি হতে পারে, কিন্তু হেঁটে গেলে এটাতে একটু তাড়াতাড়ি যাওয়া যাবে। যাচ্ছি, কিছু দূর মনে করেন মানুষ থাকে গ্রামটা, কিছু দূর যাওয়ার পরে 2 মিনিট হাঁটার পর ওখান থেকে পুরো রাস্তাটা মনে করেন যে ধানের জমি থাকে, এরকম ধানের জমি মাঝখানে রাস্তা,
দুই পাশে
শুধু জমি আর জমি, এই পাশ থেকে ওই পাশে কিছু দেখা যাচ্ছে না জমি ছাড়া। আর
এই বাড়িঘর তো নাই,
বাড়িঘর কিছু নাই, মানে অনেক দূরে আলো টালো কিছু দেখা যাচ্ছে না, তো হালকা চাঁদের আলো ছিল। আর ওদের ভিতরে একজন আবার সিগারেট খেত, সিনেমা থাকতো সাথে, ও বললো যে আগুন দেখলে নাকি মানে ভূতের সামনে আসে না। তখন ভূতের ভয়তো আমরা এটা করতাম না। তো যাচ্ছি, প্রায় 2 মিনিট হাঁটার পরে বলে যে পানি খাবো, এখানে দেখি আশেপাশে বাড়ি আছে কিনা, কানা নাকি যে একটু চেয়ে দেখ আশেপাশে কোনো বাড়ি আছে কিনা, আসলে কোনো বাড়িও নেই। মানে এমন ভয়ঙ্কর অবস্থা যে ওই বাড়িগুলো, মানে বাড়ি তো নাই, রাস্তাটা দেখে আরো ভয় লাগতেছে, আশেপাশে শুধু জমি আর জমি, আর মাঝখানে চিকন রাস্তা। আর কিছু দূর গেলাম, আর 1 মিনিট মতো হাঁটলাম, আমার তিন বন্ধু, আমি মাঝখানে, আর সালাম আমার বাম পাশে, আর শাহিন হচ্ছে ডান সাইডে। তো বললো সালামে বলছে যে দেখ আমার না ভয় লাগছে, কিসের ভয়, আমি আসি না, আমাদের পিছনে মনে কেউ আসছে,
আপনার এক বন্ধু বলতেছে,
আমার বন্ধু বলতেছে, দেখ মানে মুরব্বীরা বলে আর কি পিছনে তাকানো ঠিক না, তাহলে পিছনে না মনের ভুল, ভালো করে হাঁট। তো বললো দেখি না একটু পিছু কেউ আসে কিনা, আর খুবই ভয় লাগতেছে। বললাম ঠিক আছে দেখ একটু দাঁড়ায়া, তারপর দাঁড়ায় 3 দিন একসাথে ঘুরি, পিছনে আসলে কেউ নাই। বললাম যে তুই একা বাড়ি বাড়ি তুই তো বাড়ি, আমাদেরকে ভয় দেখানো কি দরকার ছিল, দেখলি তোর পিছনে কেউ নাই। তারপর হাঁটতেছি এখনো, এরপর আরো 2 মিনিট হাঁটি, রাস্তাটা আরো অনেক এরকম, আরো অনেক ফ্রেন্ড যেতে 5 কিলোমিটার রাস্তা, মানে আর কিছু যাওয়ার পরে ও বললো দেখ এখানে আর আমি পারবো না, একটু দাঁড়া, মনে হচ্ছে কি পিছনে আসে, চল আমি ফেরত যাই। তখন আরেক যে বন্ধু আছে ও বলছে আসলে পিছনে কেউ আসে, আমি বলতেছি যে তোরা ভয় পাস না, মনের ভুল, অনেক সময় এমন হয় রাস্তাঘাটে মানুষ না থাকলে। ওরা বলে যে তুমি একটু থামলে ভালো হতো না, এমন সময় বললে আসি সামনে চাই, গাছ বসে পাইতে পারি গাছ নিচে বসে বলি রাইতের বেলা গাছ নিচে বসা ভালো না, ওখানে বসলে গুড় টুট আবার মাথা নাকি ঠেসা ধরে। বললাম দেখো সে পিছু হবে না আর একটু সামনে যাই। কিছু দূর হাঁটার পরে ওখানে দেখলাম যে গ্রামে যে ওয়াজ হয় সভা হয় এখানে বসে আর কি ইসলামিক কথাবার্তা বলে, এরকম কিছু একটা হচ্ছে মানে রাস্তার সাইডে ওখানে পুরো একটা নির্জন জায়গা, পাঁচ থেকে ছ দিন ভিজির হবে ওখানে বসে আছে। ওখানে ছোট্ট একটা কুপি জ্বালা মানে রাস্তা থেকে কিনেছে ধানি জায়গাটার মাঝখানে, মানে ওখানে কোনো ধান নাই জমিটা থাকা। এমন আসতে কথা বলতেছে যে রাস্তা থেকে শোনা যাচ্ছে না। ওকে বললাম যে এখানে কি অজেক দি রাত দেরি না করে চল আমরা যাই। তো বললাম না রাত কবে আসবে বলেছে, আর রাতটা যদি আমরা এখানে শেষ করে যেতে পারি তাহলে ভালো হইলো বুদ্ধির সাথে থাইকা। চলো ওদের মাঝে যা বসি, বসে আর একটু গল্প গল্প শুনি কি বলে, মানে খুশি হইবেন, চল যাই শুনি কি বলে। যাবো এমন সময় দেখলাম সব বুদ্ধিটা উঠে দাঁড়ালো, ওয়া শেষ মানে মনে হলো তাদের ওয়া শেষ। কুপিটা নিবা দিল, কুপির আওয়াজ এত এত ছোট ছিল মানে কাকুর সঙ্গে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে বসে আছে ওখানে পাঁচ ছয় জন। ওনারা উঠে দাঁড়ালেন, কি রে বাজনা শেষ, ভালো হলে একসাথে যাওয়া যাবে রাস্তাটা। তো বলতে আমরা আসতেছি সামনের দিকে, আমাদের থেকে প্রায় দশ বারো হাত দূরে দিয়া সামনে আমাদের সামনে দিয়া চলে গেল, মানে যাইতেছে রাস্তা পুরো উঠা সামনের দিকে। এক কাজ করি ওনাকে ফলো করি, ওনারা যখন যাচ্ছে ওনাদের পিছনে পিছনে যাই, আশেপাশে কিছু হচ্ছে মনে হয়, আবার কুকুর ডাকছিল অনেকগুলো। গ্রামের লোক বলে যে গুরুত্ব দেখলে নাকি কুকুরেরা প্রথমে চিল্লায়, কুকুর ওরা নাকি দেখে, বাণিজ্যরা দেখে না ওরা সেটা দেখে। চল আমরা হাঁটি এনাদের পিছিয়ে পিছিয়ে বললাচ্ছি আর হাঁটতাছি, কিন্তু এনার এত আস্তে আস্তে হাঁটতেছিল এইভাবে হাঁটলে প্রায় সারা রাত লাগবে, এত আস্তে আস্তে হাঁটছে। আমি বললাম দেখ এনাদের সাথে যদি হাঁটি তো সারা রাত লাগবে, আর রাত আরো গভীর হচ্ছে ভয় তো লাগতেছে। ওনারা ওনারা কি যেন কথা বলতেছিলেন, ভাবলাম যে মুরুব্বীরা কথা বলছে আবার বললে কিছু বলেই কিনা, আর আমরা যে ওনার সামনে যাবো যে ভয় পাচ্ছি, যখন সামনে যাওয়ার কি দরকার পিছিয়ে পিছিয়ে যাই। পিছিয়ে পিছিয়ে যাচ্ছি এমন সময় ও বলেছে যে ভাই আমরা একদম ভালো লাগতেছে না, ছেলেটা কাঁপতেছে, আমি মনে হয় অজ্ঞান হয়ে যাবো। কি আর অজ্ঞান হয়ে গিয়েছে না, এটা আসলে একটা এই বিষয় আমার পিছনে মনে হয় এখনো কেউ আসতেছে। আর বললাম আচ্ছা এক কাজ করি ওভার টেক করে আমরা সামনে দিয়ে যাই, কাটা ধরে দিয়া বললো যে আচ্ছা ঠিক আছে। তারপর সামনে দিকে যাই, মানে ওনাদেরকে ওভার টেক করে মুখের দিকেও তাকাই না, ওনাদেরকে পিছনে ফেলায় আমরা তাড়াতাড়ি হাঁটি সামনে যাওয়ার জন্য। আমি সামনে সামনে হাঁটতাছি, আবার কিছু দূর যাওয়ার পরে রাস্তাটা দিয়া পিছনে ফিরে তাকাই, লোকগুলো কত দূর আছে পিছনে ফিরে তাকাই দেখি লোকগুলো নাই।
ওভারটেক করে সামনে চলে যাওয়ার পরে পিছনে
আর একটু সামনে যাওয়ার পরে পিছনে তাকাই, এখানে কোনো মোড়ও যায়নি যে এই রাস্তা দিয়ে, অন্য কোনো রাস্তাই নেই, ভয় কিছু নাই আমি তো আসি। তো যে সিগারেট খাইতো সে একটা মেস আর খাঁটি আমার হাতে ধরা গেছে, যদি কিছু দেখি আগুনটা
জ্বালাবো,
তার জন্য আমার হাত ধরছে ঘাড়ে চড়তেছি অবস্থা। যাচ্ছি এমন সময় আমার সাইন জানলাম, ও বলতেছে যে ই দেখতেছি ঘোড়া, মনে হয় দুইটা ঘোড়া যাইতেছে, দুই ঘোড়া যেতেছে আমি তো দেখতেছি না। আমার কিন্তু বলে কই আমি তো ঘোড়া দেখি না, কেমন ঘোড়া ক দূরে কাছে ঘোড়া গুলা এরকম আসবে, আসলে শুধু কোনো ঘোড়া নেই
একজন দেখতে পাচ্ছি
একজন।
আচ্ছা আপনারা দুজন?
আমরা দুজন দেখতেছি না। আচ্ছা আর কইতাম না, আবার কিছু যাওয়ার পরে আমার এমন ভাবে ধরছে, মানুষ ভয় না পেলে এখানে কখনো ধরে না, বলেছে দেখবি তবে বিশ্বাস কর রাস্তার দুই সাইড দিয়ে ঘোরা যেতেছে। বললাম দেখ এসব ভয়টা আমার কি দরকার, একসাথে তো যেতেছে যদি কিছু দেখেই ফেলি সবাই তো ভয় পাবি। বললাম তখন প্রায় রাত বারোটার মতো বাজে, তো আমার সাইডে যে বন্ধু ছিল আবার শাহিন, ও বলেছে রায় একটা কথা বলি আমি মনে হয় ঘোরা দেখতেছি, আরেক বন্ধু বলতো
এখন দুইজন দেখতে,
এখন দুইজন দেখতেছে এমন ভাবে দেখতে আমিও হাসতে পারতাম। আমরা যাই আমরা নিবো থেকে আগুন জ্বালা আগুন জ্বালা আগুন জ্বালালাম, কেনা এখনো ঘোরাগুলো যায় নাই এমন ভাবে বলতেছে যে ভক্তাছে আমার টাইম না, আমার ভয় আমি ভয় পাইতেছি খুব, ওরা আমাকে মানে মানে টাইমটা দিব এই অবস্থা খেতে দিচ্ছে আর কি,
মানে ভয়
ভয় কত ভয় পেয়েছে। ওদের সময় আমিও ঘোরা দেখা শুরু করলাম, চোখে বলিতে পারে হতে পারো বলছে সেদিন ভয় পেয়েছি। বললাম দেখ আমি তো ঘোরা দেখতেছি মানে মনের ভুল, এমন সময় দেখি না আরো অনেক ঘোরা সুরাতে সব পারতাম সে বলতেছি, না ভয়ে পা চলতেছে না, তারপরে অনেক কষ্টে আর কি রাস্তা হাঁটি, আর তারপরে কুকুর সামনে দিয়ে গেল, তারপরে সামনে দাঁড়ালো আমাদের সামনে, মানে চিলাম শিখবে মানে ডাকতেছে অনেক জোরে, মানে কামড়া কামড়া কুকুরের একটা কাঁদে সেইরকম, তো বলে দেখবে কুকুরটা আমাদের কি কোনো কিছু ই দিচ্ছে, ইঙ্গিত দিচ্ছে যে তোমরা সামনে যাও না, আমাদেরকে ভয় লাগতেছে তাড়াতাড়ি যে জায়গাটা পার হওয়া দরকার, জায়গাটা যত তাড়াতাড়ি সম্ভব পারি হাঁটতে থাকি, কাছাকাছি চলে আসে আর কি, তখন ওখানকার আলো দেখা যাচ্ছে যে দূরে একটা আলো, এমন সময় মানে সামনাসামনি একটা আমাদের একটা ঘোড়া আছে, এমন ভাবে চায়া দিছে মানে ঘোড়াটা পারলে আমার থেকে খায় ভালো আছে অবস্থা, চায়া দিছে মুখের দিকে, এমন সময় ঘোড়াটা মানে পিছুর দিকে একবার তাকিয়া তারপর মনে করেন দূর দিল, আমার বন্ধু বললো যে আমাকে একটু ঘোড়া বাসায় দেওয়া, পরে একজনের বাসা সামনে ছিল বাসা পাঠায় দিয়া, পরে আমাদের রুমের কাছে দাঁড়াই বললাছি ওই যে দেখা যাইতেছে তোর বাসা তুই ওখানে যা আমি এখানে দাঁড়াই, যতক্ষণ আমার দেখা যায় ততক্ষণ তুই যা, আমি আমার বাসায় যাই, সবাই ঘুমিয়ে গেছে বাসায় খাওয়া দাওয়া না করেই শুই, এমন সময় মনে হলো যে আমার টিনের চাল, এই চালে মনে হয় কিছু পড়লো একটা, টিন থেকে যদি গড়ায় কিছু পড়ে শব্দ হচ্ছে এখন গড়ায় পড়তেছে কিছু একটা, আমি তো ভয় পাই দিচ্ছি কি গড়ায় পড়ে, শ্বাস করে শব্দ হলো যে মাটি পড়লো, আমার সময় দরজা একটু শব্দ করতাম কে কোনো শব্দ নাই, আরো ভয় পাই দরজায় নক করতেছে, ভয় আমি চুপে আছে আর কোনো কথা বলি না, ওরা রাইতে আমার আপা আছে, আপা এসে আমার বলে আছে বাপু দরজা খুলতো, এত রাইতে কি দরজা খোল, মানে গ্রামে বলে কি যে তিনবার আগে শুনবি, যে তিনবার পর আর কথা না বলে তাহলে মনে করি যে ওটা মানুষ ছিল, এরকম একটা কথা বলে আর কি,
তিনবার
তিনবার ডাক দিতে হয় যে কে কে কে,
আচ্ছা
তিনবার যদি শব্দ করে
উত্তর দেয় তিনবার,
উত্তর দেয় যদি তিনবার তাহলে জানতে হবে যে এরা মানে আসলে মানুষ, আর যদি না দেয় তাহলে জানতে হবে এরা আসলে অন্য কিছু ছিল বা মনের ভুল, তোর আপা দরজা খোল কি কিছু না দরজা খোল, একটা মেসের কাটিয়ে নিতে আসলাম, দরজা খুললাম আপনার রুমে ঢুকে একটু পরে আমার বাড়ি ওই কি দেখলাম খাওয়া দাওয়া কিছু কিনা ভাত দিয়ে গেছে, না খাই নেই সকালে খাবো, না ঠিক আছে বাইরে হয়ে গেল, তখনও ভয় বললাম না ওদেরকে যে এমন কিছু হয়েছে, শুয়ে বসছে আবার কি ঘুমামো, শুয়ে রেছি এমন সময় মনে হইলো কানের কাছে আর কি কেউ চুরি বাজাইতেছে, কানের কাছে কেউ চুরি বাজাই, মেয়ে মানুষকে চুরি পড়ে না এই সময় চুরি বাজাচ্ছে আর কি ঝমঝম শব্দ, এত রাতে চুরি বাজাবে কে, আর কেউ তো ঘরে নাই, একটু পরে মনে হইলো কানের কাছে কিছু বলতেছে, আমি তো ভাবি আসলে সব মনের ভুল, এমন সময় আমার জানের উপরে হাত রাখে আসলে সারা দিই বুকের কাছে হাত দিছে, আমি হাঁটা ধরছি কি এটা মানে কি কমন একটা কিছু, আমি ধরার পরে কথা নেই চুপ করে দিচ্ছে, পাশের জন্য যাই দিয়ে দিচ্ছে আপা তাহলে আমার হাত এমন করে ছাড়া দিচ্ছে লাঠি মারছি, আমি নিজের লাঠি মারছি আবার খাটে যাই বসছে লাঠি টাকা লাগলো না, এরকম টাকা বসতে পারে ঘুমায় গেলাম, আমি অনেক ভয় দিচ্ছি এত ভয়,
আপনি লাইট টাইট জেলে দেখেন নাই কিছু,
না বললাম কারেন্ট নেই আমার দেখেন, তারপরে ম্যাচ খুঁজি পরে দেখলাম যে ম্যাচও নাই, আসলে আপা তখনই ম্যাচ নিয়ে গেছে, পরের দিন সকালে উঠলাম আর কি ওখানে অবস্থায় ঘুমায় গেছি অনেক জ্বর, তো আপাকে আপাকে ডাক দিয়ে বললাম যে এইরকম অবস্থা হয়েছে, কাকা আমরা শুনছিলাম সেই জন্য তোরে ডাক দিছি যে ম্যাচের কাজের কথা বলে, যে ম্যাচের কাটি নেবো ও
তোর মানে ভয়,
চার মিনিটের আরো একটা বিরতির সময় হয়ে গেল, আপনি শুনছেন দর ABC রেডিও FM 89.2, আমি হর্ষিকে প্রিয় আপনার সঙ্গে এবং আমার টিম মেম্বাররা সুমন ও রেহান গাইবান্ধার প্রত্যন্ত একটি জায়গা থেকে আজকের এই দর ধারণ করেছে, সাউন্ডের কাজ করেছে ভবান, এবং প্রিয় শ্রোতা আজকে আমাদের সঙ্গে রয়েছে এই সপ্তাহে চারজন অতিথি যাদেরকে আমরা নির্বাচন করেছিলাম, পাপ্পু হৃদয় রাব্বি মুমিনুল, যাদের জীবনে চরম ভাবে ঘটে যাওয়া সত্য ঘটনা নিয়ে আজকে দর পরিবেশিত হচ্ছে, আর এই অনুষ্ঠানে আপনি যদি যোগ দিতে চান আপনার জীবনের ভৌতিক ঘটনাগুলো নিয়ে, বলতে চান লাখো মানুষকে কি হয়েছিল আপনার জীবনে, কেমন ছিল সেই অধিভৌতিক ঘটনা, কি অনুভূতি দিয়েছে আপনাকে সারা জীবনে, কোন একটি হন্টের জায়গাতে বসে চলে আসুন আমাদের এখানে, ফোন করুন এবং বলুন খুব ছোট করে কি হয়েছিল আপনার সাথে, ফোন নাম্বারটি হচ্ছে 09613892892, আমি আবারও বলছি 09613892892, ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি দিতে অবশ্যই ভুল করবেন না, মাত্র চার মিনিট পর আবার ফিরে আসছি ডরে ডর
আবারও স্বাগত দরে। আপনি শুনছেন এবিসি রেডিওর বৃহস্পতিবার রাতের অনুষ্ঠান। আমরা একটা কথা বিলিভ করি প্রিয় শ্রোতা, ভয় পাওয়ার জন্য ভয়ের পরিবেশটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি সেই পরিবেশে না থাকেন, দিনের বেলা টান টান রোদের মধ্যে হাজার হাজার মানুষের মধ্যে বসে যদি কেউ আপনাকে ভূতের কোনো ঘটনা বলে কিংবা তার জীবনের একটা ভৌতিক ঘটনা শোনায়, সেটা আপনার কাছে অনেকটা হাস্যকর মনে হবে। কিন্তু সেই একই ঘটনা যদি গভীর রাতে কোন একটা নির্জন জায়গায় বসে আপনাকে শোনায়, সেই ঘটনার একটা আবেদন ভয় আপনি নিশ্চয়ই আপনার ভেতরে অনুভব করতে পারবেন। এই জন্যে আমরা পরিবেশটাকে খুব গুরুত্ব দিই, আর এই জন্যেই ডর বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে ধারণ করা হচ্ছে। আর আপনি যদি সেটার স্বাদ পেতে চান, তাহলে আপনাকে ডরের রেসিপিটা অবশ্যই মানতে হবে। ডর শোনার সময় আপনি একা একা শুনবেন, একলা ঘর, অন্ধকার করা, জানালাটা হালকা করে খোলা এবং রেডিওটা আপনি খুব পরিষ্কার শুনতে পাচ্ছেন। এইভাবে শুনতে থাকুন ডর, তাহলেই আপনি বুঝবেন কেন আমরা বলি ডর মানে ভয়। আবারও ফিরছি সুমন এবং রেহানের কাছে ঘটনার।
This track was downloaded from FusionBD.com.
যে জায়গাটিতে আমরা বিরতি নিয়েছিলাম ঠিক সেই জায়গাটি থেকে ডর।
মানে ওনারা কি শুনেছিল?
আমরা শুনছিলাম যে পিছনে মানে ঘরের ভিতর কেউ চুরি বাজাচ্ছে, নুপুরে আসছে।
এই ঘর থেকে চুরি, নুপুরে আপনার ঘর থেকে আওয়াজ আসছে?
ভাবলো যে কেউ আসলোই নাকি এত রাতে। সেই জন্য আমরা রাখছিলাম, ঘর চেক করে দেখলাম আসলে কেউ নাই। ঘরটা হুজুর দিয়ে বন্ধ করে নেয়, তো এইসব করানো দরকার, এইসব হইতেই পারে। তো আমার ছেলে তো যাওয়া জ্বর লাগছে না আরকি, অনেক জ্বর। তো আমাদের ওখানে কবিরাজ আছে, সে অনেক কিছুই জানে। তো তেল পড়া দেয় কি একরকম, তেল পড়া দিলে নাকি ভালো হয়ে যায়। তার নাম রহিম,
কবিরাজের নাম
রহিম। হ্যাঁ, কবিরাজের নাম রহিম। আমাকে বললো যে রহিমের কাছে যাও। ঠিক আছে, যাবো এক সময়। কিন্তু দেখলাম যে জ্বরটা আরো বাড়তেছে। আমি আমাদের দুই বন্ধুকে সাথে নিয়ে তার কাছে যাই। যাওয়ার পরে তিনি তার ঘরটা কি এমন যে তার একটা নিজস্ব রুম আছে, সেই রুমটা মনে করেন অনেক কিছুতে ভরা।
যেমন
যেমন মানুষের হাত থাকে না, হাতের মনে করেন হাতটা শুধু হার, মানে কঙ্কালটা,
হাতের কঙ্কাল,
হাতের কঙ্কালটা এইরকম একটা দেখলাম। আর আশেপাশে আরো অনেক কিছু তাবিজ তুমি, তারপর বয়ম ভরা অনেক কিছু মাটি দেখলাম। বোতল গুলো আছে, বোতল গুলা বন্ধ করা। দাদু গায়ে রাখতাম, দাদু এইরকম একটা সমস্যা হয়েছে। সমস্যা আমি বলতে আসি তাদের কি সমস্যা। তো তারপর একটা ইয়ের মতো বাক্স এটা খুললেন আর কি, সিন্দুকের মতো। খোলার পর এক ধরনের তেল বার করলেন, মানে তেলটা হলুদ না লালও না এরকম। তেল বার করে খুলে চোখে দেয়,
আপনাকে চোখে
চোখে মাখতে বললো। আমরা তিনজনে চোখে মাখছি। মাখার পর মনে হয়
রাতের বেলা আপনারা যে তিন বন্ধু ছিলেন,
হ্যাঁ এই তিন বন্ধু একসাথে আর কি ওখানে।
আচ্ছা,
তুমি বলতে যে তোদের সাথে রাইতে যা কিছু হয়েছে আমি জানি, আর ওইটা তোর বাসা পর্যন্ত গেছে আমার মধ্যে।
মানে ওনাকে কোনো কিছু বলার আগে উনি নিজে থেকে বলছে?
হ্যাঁ, উনি নিজে থেকে বলছে যে ওইটা তোর বাসা পর্যন্ত গেছে। এই সাহস বেশি দেখাচ্ছিল তো সেই জন্য।
চোখে তেল দেওয়ার পর কি হলো?
তেল দেওয়ার পরে মানে আমার মাথায় ঝিমঝিম করতেছে আর কি। আমি চোখ খুললাম, তখন দেখলাম যে কবিরাজ আর যে রুমটা দেখলাম এটা একটু অন্যরকম লাগতেছে। না আমি আরো প্যারানর্মাল কিছু দেখতেছি আর কি, এরকম আশেপাশে নাকি ঘোরাঘুরি করতেছে এরকম কিছু। তারপর বললে আমি কিন্তু সব বুঝতেছি যে তোরা কি কি দেখছিলি। তো আমি বললাম আপনি সব জানেন কিভাবে? বলে এমন অনেক কিছু আছে যা তোরা জানিস আমি জানি। তেল দিল, বলে সব ঠিক মতো ইয়ে দিতে, বুকে টুকে সব মালিশ করিস, তাহলে ওটা তোদের কাছে আসতে পারবে। তখন থেকে তার সাথে পরিচয় আর কি বুঝলে। তারপর আমরা কি বললো যে তোরা বাড়ি চলে যা, তোদের সাথে পরে কথা বলবো। তখন থেকে আর কি তার সাথে আমাদের সম্পর্কটা একটু
গাঢ় সম্পর্ক।
ওই সন্ধ্যার আগে আগে আমাকে ডাক দিয়ে বলতেছে জিনিসটা খুব খারাপ, এদের পিছনে যেটা লাগছিল কুকুর থেকে শুরু কইরা যে কুকুরটা সামনে আসছিল আর যদি হুজুর দেখছো কুকুর গুলা হইতাছে তোদেরকে মানে প্রোটেক্ট করতে চাইছিল যে তোরা যেন কোনো খারাপ জায়গা না বলিস যেন ভয়ঙ্কর কিছু না ঘটে সেই জন্য ভালো জিনিস ছিল ওটা এত আসতে হবে কারণ কি বললো যে সামনে এমন কিছু হইতে চাইছিল যেটা তিনি চাইছিলেন যেন এটা না হয় মানে কিছুটা সময় হইলেও তোমাদেরকে ওই জায়গাটা থেকে বিরত রাখতে কারণ ওই জিনিসটা একদম খুবই খারাপ ওটা আমার মুখে বলতে পারবো না তো ছোড়া পড়ে দিতেছি কয়েকটি কি যেন ছোড়া বললেন তারপর আমাদেরকে মানে ফু দিলেন তারপর বললেন যে ভালোভাবে চলিস এসব যেন না ঘটে তখন থেকে তাকে বিশ্বাস করি চলি ভূত ছাড়াইতেন আর কি মানুষের ভূত ধরে এসব ছাড়াই দিত তো তাকে বললাম যে যদি কোনো জায়গায় যান তাহলে আমাদের বললেন একটু আমরাও একটু যাবো একদিন তিনি বললেন যে পাশের গ্রামে যাচ্ছি ভূত ছাড়াইতে চল ওখানে যাই যাওয়ার দিয়ে একটা মেয়ে ফাতেমা নাম ওনার অবস্থা খুবই খারাপ কবিরা যদি খেলা দিয়ে উঠছে বলছে ওই আমার দিকে আসবি না তোর কিন্তু মেয়েটা খেলাবো এইরকম
মানে কবিরাজকে বলছে
তিনি বলেছেন দাঁড়া দাঁড়া তুই দেখাচ্ছি যে কিরকম তুই জিনিস মেয়েটা বলতেছে যা না ভালো হবে না আমি তোর বংশে একদম সব শেষ করে দেবো মেয়েটা বলতেছে মানে ওই যে কবিরা চলতেছে আর কি করা যাবে দেখা যাবে তো বলার পরে ওখানে ই করে তাকে বসানো হয় তারপর এই কানিলা হলাম না সাইড আঙ্গুলটা এই আঙ্গুলে ই করা হয় না তো রশিদা বাঁধা হয় ছোট সুতা সুতা দিয়ে বাঁধার পরে বাঁশের যে ডালগুলো হয় না কুঞ্চি বলে
কুঞ্চি হ্যাঁ চিকন ডালগুলো
ওটা একটা কেটে নেয় কি যেন ছুরা বুঝলা তারপরে সুতার উপরে মারত আমি এটা চিৎকার বলতো যে আমাকে আর মারিস না মেনু বলছেন যে তুই কি করলে যাবি এটা বল উনি বলেছে আমাকে এক মন দুধ আর কয়েকশো কলা দিতে হবে তাহলে আমি যাবো উনি বলেছে
ওই মেয়েটার উপর যে জিনিসটা ভর করে আছে সেটা
সেটা বলতেছে আর কি তো বলতেছে একটু কম হইলে হয় না কম হলে আমি যাবো না ঠিক আছে তোমাকে কিভাবে তাড়াতে হবে আমি দেখছি বললে আরো দুটা বাড়ি মারে সুতাটার উপর সেটা আমিও সাথে মারা
সুতার মধ্যে বাড়ি দিচ্ছে
আর মেয়েটা মানে চিল্লাচ্ছে না মারার পরে মেয়েটা বলছে ঠিক আছে আমাকে পাঁচটা কলা কম দিলে হবে তখন বলেছে না যে এদের এটা দেওয়ার সাধ্য নাই তোমাকে দিতে পারবে না তোমাকে এমনি যেতে হবে তখন বলেছে তাহলে আমি যাবো না বলার পরে একটা বোতল বাড়ি করছে আর কি পকেট থেকে পাঞ্জাবি পরা থাকে জায়গায় বললাছে তাহলে এটা মধ্যে ভরি তোমাদের মেয়েটাকে বলতেছে বললাছে আলো বর তুমি কি জানো বলে সুরা বলার পরে দিতে গায়ে আর মেয়েটা খুঁজটা শুরু করে দিতে যে আমি সে বোতলে বলিস না আমি যাচ্ছি তো বলতেছে আচ্ছা ঠিক আছে যাবি একটা প্রমাণ রেখে যাস বলে কোন দিক দিয়ে যাবি বল বলে যে আমি বাম দিক দিয়ে যাবো যাওয়ার আগে একটা কাজ করতে চাই কি যে এই মেয়েটার বাবার একটা হাত ভেঙে দিতে চাই এটাই প্রমাণ হোক বললে তাহলে তো তোকে এখানে বোতলে ভরা দরকার ও আমার উপর খুব বড় অন্যায় করছে সেই জন্য তোর মেয়েকে আমি দোষ কি করছে তোকে যে আমি দেখা যায় অনেক সময় মানে রাস্তাঘাটে যে যেখানে পারে সেখানে প্রসাব করে আর কি তো বললো যে আমি এখানে দাঁড়িয়ে আছি আমার গায়ে বেড়ে দিছে প্রসাব করে দিছে তো বলতেছে তো এটা ওর বাবা কি বলতি ওর সাথে গেল বললো আমার যেটা ভালো লাগছে আমি এটা বলছি ঠিক আছে তাহলে তুই যাবি না তাদের বোতলেই ভরি এরকম কিছু বলছে তো বললাছে না না ঠিক আছে আমি যাবো যার সময় গাছের একটা ডাল নামবো তো একটু পরে মেয়েটা অজ্ঞান হয়ে যায় আর কি কিছুটা বলার পরে তারপর গাছ থেকে ছোট্ট একটা ডাল আর কি ভেঙে পড়ে এমনি এমনি ভেঙে গেল গ্রামে সবাই তো অবাক হয়ে গেছে যে আসলে ভুট্টা গেল তারপর সরিষার তেল আর কি কি ওই যে তেল থাকে তার সাথে এই তেলগুলা মেয়েটার কানে ধরা হয় তারপর মেয়েটা জ্ঞান ফেলে মেয়েটা ওইটা হাইটা বাসে তেল তারপর এক ধরনের বাঁশ লম্বা মানে বাড়ির চারপাশে দেয় সুতা আর মাটির একটা মাটির যে ঢাকনি থাকে না গুলা
মাটির সরা থাকে
হ্যাঁ সরা এরকম সব টাঙ্গা দিয়া মানে বাড়ি বন্ধ করে দেয় যেন সব না ঢুকতে পারে আমরা আসি সন্ধ্যার আগে আগে তাকে বলি যে আমাকে কোনো জায়গায় গেলে আমাদেরকে একটু বলবেন আপনাকে হেল্প টেপ করলাম একদিন বলতেছে যাবি এক জায়গায় কই বললো যে ভয় পাবি না তো ভয় পাই না আপনি আসেন না সাথে কয় যে একটা জিনিস আনতে হবে যদি এটা আমাদের সাথে যাইতে পারি তাহলে মনে করবো যে তোরা ভয় পাস না বললাম কি কয় অনেক রাইতে কিন্তু কিসে অনেক রাইতে কি আনবো এটা বলেন তো বলতেছে যে আত্মহত্যা করে বা খুন হয় এরা বেঁচে মানুষ মারা যায় এইসবের লাশগুলা যে মাটি দেয় এইসবের মাথা কাটতে আনতে হবে
আপনি গেছেন এই পাকে যে কোনো ভাবে যদি অন্যটাকে
আমি যাই যাই অনেক কাপড় বলে দিছে মানে যে ঘরে আত্মহত্যা হয়েছে ঢুকতে ভয় পাচ্ছিলাম লাশটাকে দেখলাম এমন ভয়ঙ্কর লাশ আমি দেখছি মানে আমার দিকে থেকে আসে এরকম তো আমি অনেক ভয় পাই যাই যে এরা ওর নাম কিভাবে নিয়ে যাবো তারপর ওই রুমটা যেদিকে অনেকগুলো পড়ে রয়েছে আর কি কাপড় টাপড় এমনি একটা অন্য নিয়ে যাই
আপনি জানেন না যে এই অন্যটাই
হ্যাঁ আমি এটা জানতাম না এমনি একটা নিয়ে যাই তো যাওয়ার পরে তাকে আমি বললাম যে এই যে আনছিলেন ওই কবিরাজকে বললাম উনি বললেন এটা কি এটাই তো আনলাম ওই বাড়ি থেকে তো উনি বলেছেন না এটা না তো যে আপনি কি দেখছেন কোনটা দিয়ে দিছে হয়তো আমি দেখলেই বুঝতে
পারলাম
ওদের ওরা ফালাই দিল আমি ই করি না তো উনি কিভাবে জানলেন জানি না যে উন্নত না উনি তো জানলেন ফালাই গেছে শুনছেন যে মারা গেছে
আপনি জিজ্ঞেস করেন না যে কিভাবে দেখলে বুঝবেন যে এই অন্যটা দিয়ে মারা গেছে
উনি অনেক কিছু লুকিয়ে রাখছেন আর কি বলতে চাচ্ছেন না আমাকে আমি বললাম আমি আর পারবো না শ্বাস শেষ না আমার শ্বাস আছে কিন্তু যাবো না ঠিক আছে তুই দেখিস মেয়েটাকে কবর দেয় কোন জায়গায় তারপরে যে আমরা যেখানে বসে আছি আর কি এখানে এই কবরে মানে ওই সাইডের দিকে ওই দিকে কবর দেওয়া হলো মেয়েটাকে তো আমি ওটা দেখলাম আমি বলছিলাম সাথে কবর দেওয়ার সময় যে আমি সবাই থাকে তাকে এসে আবার বলি আমি যে এই কবরস্থানে
মানে আমরা যে কবরটা দিয়েছি
বলতেছেন যে এটা তো আমাদের গ্রামেই ওই সামনের গ্রামটা এটা হচ্ছে ওদের গ্রাম
কিন্তু কবরটা কি আমরা যে কবরস্থানের পাশে বসে
আছি ওই যে ওই সাইডে আর কি
ওই যে যেটা ঝোপঝাড়ের মতো ওই কবরটা
ওই কবরটাই সেই জন্য ভয় লাগতে থাকি আমি কত কাঁপতেছে এখনো
বুঝতে পারছি এখন এই বলার পর আমি নিজেই ভয় পেয়ে গেছি মানে
তারপর যে গ্রামের লোক আবার কি করে দুই তিন দিন ওখানে থাকেন তারা জানেন যে এরকম কিছু করতে পারে
ওই কবরটা পাহারা দেয়
পাহারা দেয় তিন দিনের মতো দিছে ওনারা আর কেউই দিতেছে না পাহারা দিতেছে না
তিন দিন পর থেকে পাহারাটা উঠে গেছে
যেদিন সম্ভবত গিয়েছিল অমাবস্যা রাত তিনি আমাকে বলতেছেন যে আজকে যাবি
কবিরাজ
হ্যাঁ কবিরাজ বলতেছে আজকে যাবি তো আমি বললাম ঠিক আছে ওদের দুজনকে বলি তো ওদের দুজনকে বলার পরে বললো যে একজন বললো যে আমি পারবো না যেটা একটু ভয় বেশি পাইতো
আপনারা যে তিন বন্ধু
হ্যাঁ তিন বন্ধু ছিলাম ওদের দুজনকে একজন বলতেছে যে আমি এসব পারবো না কাটাকাটি লাশ মাথা কাটা তো অনেক ভয় পাবো
আরো বিভৎস
তো আমি কবিরাজকে বললাম যে একজন যাবে আমাদের সাথে পরদিন দায়িত্বে আমাদের আমি একটা বাসা আসি সন্ধ্যার দিকে ওখানে তিনি বলেন যে কি কি করবি ওখানে যা কথা বলবি না আর যদি ভয় পাস তাহলে আমাকে ধরে রাখিস আমার দুই সাড়ে দুদিন ধরে রাখবি তাহলে কিছু হইতো না এগুলোই বার করলেন ওই যে সিন্ধুকের কথা বলছিলাম সেই সন্দীপ থাকা যে সিন্ধুক থেকে তিনি তেল বার করছিলেন
আচ্ছা ওই যে ভূত ছড়ানো সময় যখন তেল বের করেছে
সেই সিন্ধুকটা থেকে একগুলা মানে ছুরি তারপর পিকেগুলো থাকে না ধারালো অস্ত্র এইসব আর কি কাটার জন্য যেসব থাকে এরকম তিন চারটা বার করে তো আমার ভয় লাগতেছে যে আমাকে আবার কিছু করে নাকি আমি তো আমার কাউকে বলতে লাগছে কাউকে বলবি না সাহস নিয়ে পরে রাইতে এই দশটার মতো বাজে আমার হাতে দুটো ছুরি ওর হাতে দুটো ছুরি একসাথে হাঁটতেছি আর কি অনেক রাত হয়েছে চারপাশে এমন মানে শব্দ হচ্ছে আর কি ঝিঝি পোকা এই শব্দগুলোকে আরো গুরুত্ব করে দিচ্ছে মনে হচ্ছে যে আসলে অন্য কিছু হচ্ছে এখানে তো বললাম এটা না করলে কি হয় না এইসব সব বুঝবি না তোরা শুধু আমার সাথে হয় আর যদি এখনো যাইতে যাস তাহলে যা। বাবু এত তুই আসলাম আমি যখন যাবো কেন কবরস্থানে, যখন এখানে যখন কাছাকাছি যখন আসলাম,
মানে কবরের
কাছে কবরস্থানে এখানে যখন কাছাকাছি আসলাম তো মানে হালকা বাতাস বিদ্যা ছিল আর কি। যে বন্ধু আমার সাথে আছে ও বলছে যে দাদু যাই করে আমাদেরকে ফালা দিয়ে দেন নার। যাওয়ার পরে উনি কবরটা খুঁজতে পারলেন, কবরটা খুঁজ অন্ধকার অনেক, লাইট লিফ কিছুই নিতেন না।
কেন?
কারণ ওখানে লাইট ব্যবহার করা যাবে না। ওখানে যাওয়ার পরে কবরটা আমরা খুঁজে রাইড করি যে কবরটা খুঁজে আছে, কবরটা নতুন কবর এখনো মানে এগুলা দেয় নাই, আপনি করেন মানে দেখলেন যে মাতালা যে সাথে থাকে আরকি এই সাইড থেকে মাটিগুলা সরে দিয়ে লাগলেন। আমরা ওই যে ওইখানে ওই সাইডে দাঁড়া ছিলাম ওই যে কবরটা দেখতে
সুন্দর
আমি কি হচ্ছে কবরের মাটি আবার হাত দিয়ে দাঁড়াচ্ছে, তবে সময় নেই, কিছু সময় নেই, রাত তো অনেক আছে আছে ঠিকই কিন্তু রাতেরও একটা সময় আছে, রাতের একটা সময় আছে, এই সময় ভিতরে কাজটা করতে হবে। তোমরা আর কথা বললো না, আমি কি করি শুধু দেখো। আমরা ওখান থেকে আমরা শুধু দাঁড়া দেখছি আর কি,
মাটি
সরাচ্ছে না, আমরা দেখতেছি।
আমার ওই কবরটা দিকে তাকাইতেই ভালো লাগছে,
ওই কবরটার দিকে আর তাকাতে যাচ্ছি না, দেখলে এখনো ভয় লাগে আর কি। তারপর উনি বলেছেন যে তোমাদের কথা একটু বেশি হচ্ছে, তোমরা চুপ করে থাকো, কাজ করতে দাও। আমরা দুজন কথা বলছি না, চুপ করে বাড়া দিছি। কবরটা মানে প্রায় অর্ধেক জমা করা হয়েছে, কবরের অর্ধেকটা হাত দিয়ে সব মাটি সরা দিয়েছেন। তো তারপর উনি সরালেন, তারপর বাঁশ দেওয়া থাকে আর কি। আমাদেরকে বললেন যে বাঁশগুলো তোমরা সরাও, ভয় লাগতেছে। তারপর বাঁশটা আমরা হাত দিয়ে সরাচ্ছি, সরার পরে কাপড় দিয়ে মোড়ানো আর কি,
মাথাটা
মুখটা খোলা অন্ধকার কিন্তু ভিতরে মনে হচ্ছে আমি চোখটা মানে দেখা যাচ্ছে এইরকম। তো আমি চিৎকার দিয়েছি, বললো যে একটু আসতে পারলে আমি শুনতে না পারে। আমি বলতেছি আমি আর এখানে থাকবো, আমি যাবো, এখন গেলে তোমার বিপদ হবে, এইরকম জায়গায় এখন সময় যাওয়া যায় না। তারপর মানে আমি দুইজনই তো অনেক ভয়। তারপর তিনি কি করলেন, কবরের ভিতরে নামলেন, ওই কবিরাজ নামার পর মানে পিছাইতে ধরা দুইটা লাস্টারে উঠেলেন সামনের দিকে, মাথাটা শীত বাইর করে দিলেন, বলে কি যে তোরা দুজন মাথাটা ধর,
বাকি বডিটা কবরের
বাকিটা ভিতরে, মানে আমাদেরকে বলতে আছে যে তুই তোরা দুজন মাথা ভিতরে ধর, মাথাটা ধর, মাথা ধরে ওকে হাত কাটি চলতেছে না, এত ভয় পাইছি। তো এত ভয় পাইতেছি যে আমরা বলবো যে তাকে যে আসলে আমি বেশি পারবো না, এই কথা বলতে পারতেছি না। উনি চিল্লাই রাখেন যে এই তোমরা কথা শুনো না কেন, লাস্টটা ধরো, মাথাটা ধরো, এবার আমি পারবো না ওই অকে বলবে। তো বলে আমার তো হাতই চলতেছে না, বলে দেখো তোমরা আমার সাধনাটা নষ্ট করে দিও না, তাকে কিছুই হোক আর পিছনে তাকাইবো না। তারপর তিনি বললেন তোমরা শুধু লাস্টকে একটু ধরো, আমি তো ধরো সাহসী নাই। তারপর তিনি কি বললেন চুল দুটা হাতে, চুলগুলো হাতে কাছাইলেন,
হাতে
চেঁচা, তারপর লাভ দিয়ে কবর থেকে উঠলেন, এদিকে চেঁচানো এদিক দিয়ে উঠলেন, তিনি এক কোমর কম হবে আর কি কবরটা। তারপর তিনি উঠলেন, তারপরে এক হাতে চেঁচানো এইভাবে ঝুলন্ত অবস্থায় লাস্টটা তার হাতে, অর্ধেকটা কবরের ভিতরে।
রাত এখন অনেক গভীর, একটু পরেই ঘড়িতে টং করে রাত একটা বেজে যাবে। এই সময়টা যদি আপনি অশরীরী আত্মা বলেন কিংবা অচেনা জগৎ বলেন, সেগুলো নাকি অনেক তীব্রভাবে মানুষের অনুভূতিকে ধরে দেয়। আপনি যে পরিবেশটার মধ্যে রয়েছেন সেই পরিবেশটাই অনেকখানি এই ঘটনাগুলোকে বোঝার জন্য যথেষ্ট। আপনি যদি গ্রামীণ একটা পরিবেশে আজকের এই ডরটা শুনে থাকেন, এই ডরের আবেদন আপনার কাছে অনেক অনেক বেশি হবে। একইভাবে আপনি যদি ডরের রেসিপিটা মেনটেন করে আমাদেরকে শুনে থাকেন, তাহলে ডরকে আপনি আমরা যে অর্থে বলছি সেটা ধরতে পারবেন। অর্থাৎ পরিবেশটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। একইভাবে রাত একটার পরে আপনি যা শুনবেন তা হয়তো আপনাকে আরো বেশি অবাক করবে। আমরা ফিরে আসছি ঠিক রাত একটায়। আর এই অনুষ্ঠানে যদি আপনি যোগ দিতে চান ফোন করুন আমাদেরকে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। বলুন আপনার জীবনে কোন ঘটনাটি ঘটেছিল যা শুনলে মানুষের গায়ের লোম শিউরে উঠবে, কিংবা যে ঘটনাটিকে আপনি আপনার জীবনে এখনো স্বাভাবিকভাবে নিতে পারেননি, বলুন আমাদেরকে। আমাদের টিম আপনার সঙ্গে যোগাযোগ করবে। ফিরে আসছি ঠিক রাত একটায়। কিছুটা হলেও আজ পেয়েছেন দরে এই মুহূর্তে যে ঘটনার বর্ণনা আপনারা শুনতে যাচ্ছেন সেটা কতটা দুর্ধর্ষ এবং ভয়াবহ হতে পারে। আমরা আবারও ফিরছি গল্পে। তবে প্রিয় শ্রোতা, একটি বিশেষ ছবি দেওয়া হয়েছে আমাদের ফেসবুক পেজে, আপনি দেখতে চাইলে চলে আসতে পারেন, ওখানে কমেন্টস করুন। এই কমেন্টসগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradio.fm89.2। আমি আবারও বলছি facebook.com/abcradio.fm89.2। আমরা এই মুহূর্তে ধীরে ধীরে যে ঘটনার দিকে এগোচ্ছি সেটি অতি সত্য এবং বাস্তব একটি ঘটনা। যারা দুর্বল চিত্তের তাদের জন্য নেয়াটা কষ্টের হবে, কিন্তু আমরা নিরুপায়। আমরা শুনতে চাই কি হয়েছিল সেই লাশটির সাথে। আবারও ফিরছি ঘটনা যে জায়গাটিতে শেষ হয়েছিল ঠিক সেখান থেকে। মনে করিয়ে দিই, আমি আরজে কিপটি আপনার সঙ্গে রয়েছি এবং এবিসি রেডিওতে আপনি শুনছেন ডর ডর।
যে যেখানে আমরা ইলাসছিলাম ছুরিগুলা আমি আনি বলতে, তারপর বলে গলাটার ভিতরে পড়তে।
আপনাকে বলতে
আমাকে বলতে গলাটার ভিতরে পড়বে। আমি কাঁপতাছি ছুরিটা হাতে নিয়ে, বলেছে আমি সবার ভিতরে নামি যাই। ঠিক আছে তোর এখানে থাক, কোথাও যাস না, আমি কাঁপতেছি। এই যে হাতের ভিতরে চেঁচানো এই অবস্থায় তুমি গলাটার ভিতরটা মালদিন চলে আসতে মনে হয় একটা চিৎকার দিছে। অর্ধেকটা গলা গাছ লাগিয়ে তারপর তিনি আরেক সাইডে তিলেন, আরেকটা মানে এক সাইডে একটা দেওয়ার পর অর্ধেকটা আর সাইডে খুঁজার পরে বাসটা দিকে দিয়ে পেয়ে গেছে। চুল ছাড়া হাতে চুলতেছে মাথা লাগে,
মানে মাথা হয়ে গেছে, বডি পড়ে গেছে।
আমাদের বেশি দেখলে ব্যাপারটা কি হতে পারে অনেক করেন আপনি প্রায় অজ্ঞান হওয়া অবস্থা, আমরা অজ্ঞান হয়ে যাবো। আমি হাত চলতেছে না, এই আমাকে বেশি দেওয়ার পরে আমরা সাধারণত স্বামীজির দিনের বেলাও দেখতাম তখন
অজ্ঞান ভয়ের বিষয়।
এমন সময় মনে করেন এত কান্না শিখে গেল, চিৎকার চেঁচামেছি, মানে আশেপাশে দেখি মানে কত মানুষ সে কান্দতেছে। ভাবলাম মানে আমরা কি করছি আবার উপরে যে তিনি কাঁদতেছেন না, আমরা আবার তার দুই সাইডে ধরে রাখছি কোমরের দুই সাইডে বললেন যে কোনো কথা বলবি না আর পিছনে দাঁড়াবি না, ইয়ে তো বলতেছেন না আর কিন্তু ছিঁড়া পড়তেছে মন্ত্রগুলা। তো আমরা দুজনে হাসতে বাতাসে নিয়ে অবস্থা, উনি বললেন যে মনে একটু সাহস জায়গা আমি আসি কিছু এদিকে চিৎকার তো শুনে চলছে সাথে বাতাসও। উনি বলি যে তত তাড়াতাড়ি পারি আমরা চলেন এখান থেকে বলি, আমি আর পারতেছি না। আর আমার ওই বন্ধু কোনো কথা বলতেছে না, চোখ দিয়ে বড় বড় করে দেখতেছে জিনিসটা কি হয়ে গেছে সব। কারণ বাসের সেই অবস্থা কখন যাবেন তার একটা কাজ আছে, কি কাজ লাস্টের ভিতরে ঢুকায় দেয় দিয়ে মাটি চাপা দেয়। তো আমার তো নিজেরই লড়া শিখতে নাই, আমি আবার লাস্ট শিখছি তবে না মাতারা ধর মাথার উপর শক্তি হারাইতেছেন দিন, মানে মাথারা মনে হয় যাইতেছে এই অবস্থা। তারপর বললেন তোদেরকে দেখেছি ছাড়ায়া বাস গুলো একা দেয় আমার দিয়ে দিতেছে আর কি, তার নাতে
মাথা
তারপর দেওয়ার পরে মাটি ঠিকঠাক মতো একদম ঠিক মতো না দিয়ে শুধু দিয়ে রাখলাম।
কোন রকম
দেখে মনে হচ্ছে যেন শিয়াল আসে না, শিয়াল কিছুটা কবরে মানুষ খাওয়া মানুষ কিনে নিয়ে যায় কখনো এরকম হয়, ওইরকম দেখে মনে হচ্ছে কারণ শিয়াল এসেছে মনে হয়। এবং খাওয়ার পরে অস্ত্র কস্ত্র গুলো নেই, অস্ত্র ধরবো এই শক্তি নাই হাতে। তারপর আমার ওই বন্ধু সে নিল, তার সাথে হাঁটতেছি এত আসতে, তিনি বলছেন জোরে হাঁট, কিন্তু আমি জোরে হাঁটতে পারতেছি না। আমার মনে হচ্ছে অন্যদিকে তাকালে যদি অন্য কিছু দেখতে পারি আমি, আরেক ভয় পাবো, অন্যদিকে তাকাচ্ছি তার সাথে হাঁটতে থাকি সামনের দিকে, পিছন থেকে এমন অবস্থা যাস না।
কোন রাস্তা দিয়ে ওই রাস্তাটা
যেখানে দেখা যাচ্ছে ওটা ছাইড দিয়ে, চোখের ছাইড দিয়ে পিছন থেকে এমন অবস্থা, ওই যাস না যাস না এরকম সব ডাক,
মানে আপনাদের মনে হচ্ছে কেউ ডাকছে
যাস না যাস না অথবা থাম থাম এরকম। আর অনেক চিৎকার শুনছি, কান্দাকাটি চলতেছে, ওই যে কবর শুনতে হবে ওই সাইড দিয়ে বাইরে গেছি রাস্তা দিয়ে দিকে, তারপর মনে হলো যে একটু কমছে চিৎকারটা শুনছি, একটু কম কম শোনা যাচ্ছে আর কি। তারপর ধর ওই মেয়ে রাস্তায় যখন ওই রাস্তাটায় উঠলাম, মাথাটা তখন হাতে আর আমরা ওনার দুই হাত ধরে রাখছি, তো আমাদের বন্ধু অজ্ঞান হয়ে যায় ওই জায়গায়। উপরে যখন রাস্তায় উঠলাম ওই রাস্তাটায়, তখন তো বললো যে ওকে ঘাড়ে তুলে নিয়ে আসবে। আমি বললাম এটা কি হওয়া সম্ভব, আমার সম বয়সী, উনি কি কি যেন করবে ফু দিলেন, সাথে সাথে আবার চোখ খুললো মানে আমার বন্ধুটা
বন্ধুটা।
তারপর উঠে আর তোমার দিকে না দিকে একটা দৌড় দিছে
আপনার বন্ধু।
আমি ওনার সাথে আসি, আর ওর চেয়ে আমি বেশি ভয় পেয়েছি, দৌড় দিয়ে কোন দিক গেল বাসার দিকে ওই রাস্তা দিয়েই। আমি ওনার সাথে আসি, বললাম যে আপনি যেভাবে পারেন আমাকে আপনার আমার বাসায় দিয়ে আসবেন, আমার এখান থেকে কোথাও যাবে না, জায়গা আমার বাসায় যেতে হবে। এক ধরনের ফলের মতো আর কি গোল গোল, এটা আমার কাছে দিলেন, করলেন এটা রাখবি তাহলে তোর কোনো ভয় লাগবে না, ওটা আমার হাতে। আর ওনার বাড়ির পরে আমাদের বাড়ি, তারপর আমি একটু দূর দিয়ে বাসায় যাই। পরের দিন সকালে দেখি যে আসলে ছেলে আবার জ্বর আসছে, এরকম কিছু মানে ভয়টা এখনো যায়নি ঘর থেকে বাড়ি তোর কাছে। মনে করছে যে খাতে নিচে মনে হয় মাথাটা বা লাস্টটা, এখনো বাড়ি উঠলে মনে হয় চোখ খুলে তাকাইবো আমার দিকে লাস্টটা, এরকম করতেছে, এত ভয় পাচ্ছি। এখন আমি যে বাইরে হবো, যদি এখন বাইর হওয়ার পরে যদি দেখি যে লাস্টটা আমার সামনে চোখ খুলে তাকায় দিছে আমার দিকে, তো কেমন অনুভূতি হতে পারে এই ভয়ে আর কি। খাটের থেকে নামতেছি না, দরজাটা খোলার শক্তি তার নাই, অনেক কষ্টে নামি। তারপরে আমি বাইরে হই, বাইরে হওয়ার ডাইরেক্ট ওখানে যাই কবিরাজের বাড়ি। যাওয়ার পর তাকে বলি যে কি অবস্থা মাথাটা, কি মাথাটা দৌড়ে পালা গেছে, আমাকে আরো ভয় দেখাচ্ছে আর কি, ঘুরেছে মানে পরে। তার একটা রুম আছে আলাদা ছোট রুম, এই রুমে ঢুকে না দেখলাম যে ওখানে একটা ই রডের সাথে চুলগুলো বাঁধা, নিচে আগুন জ্বালানো,
ওই মাথাটা রডের মধ্যে চুলগুলো দিয়ে বেঁধে নিচে আগুন জ্বালায়
মানে মাথার ভিতর দিয়ে রডটা ঢুকানো, মানে মাথার এই যে কানটা দিয়ে ছাইড দিয়া এদিকে ঢুকাই দেওয়া,
চুলের ভেতর দিয়ে
চুলটা পেঁচাই দিছে, এমন নিচে আগুন জ্বালানো, এক ফোঁটা দুপুরা এখানে জল পড়তেছে লাল। তো এটা থেকে আমি আরো ভয় লাগছে যে কি মুখের অবস্থা এমন হয়েছে, চামড়া চুমড়া মনে করেন সব ভুলে গেছে না, মনে করেন এইসব থেকে তেল মে পড়তেছে, আরো বিভৎস মনে হচ্ছে ওকেটা বাইরে আসছে একটা ভিতরে একটা এইরকম। আমি তো আরো ভয় পেয়ে যাই যে সব কি দেখতেছে আমি, আমি বলি দেখেন আমার জ্বর আছে কিছু একটা করেন, উনি আরো কিছু তেল দেয়, বলে সব পড়া জিনিস মানে ফলই আর কি, জানে এগুলো ফল, কিন্তু সেসব পড়া জিনিস এসব খাইলে তোমার আর কিছু হলে হবে না, ছুরি গুলা বার করা সেখানে একটা ডিব্বার ভিতরে তেল গুলা ঢালা রাখা হয়,
তার মানে এই তেল দিয়ে উনি যে ভূত তারান,
মানুষ শুধু জানতো যে তিনি ভূত ছাড়ান, এত বেশি করতে পারেন জানলো এরকম এসব করেন, অথবা যদি তারা
মানে তেলটা যে কিভাবে সংগ্রহ করে এটা জানেন,
যদি ডর অনুষ্ঠান শোনে তারা তারা হয়তো জানতে পারবে এসে বসে আমাকে এই করার পর বলে তোমার শরীর সব ঠিক করে দিছি তোমার আর কিছু হবে না। আমি ওখান থেকে আসি আবার বন্ধুর বাসায় যাই, এরকম কিছু ব্যাপার আবার মানে আবল তাবল বক্ত কি বললো যে না না আমি যাবো না যাবো না এরকম। তারপর হুজুরের কাছে আবার ঘরেও নেয়, তারপর ওখানে তারপর আবারও ভালো হয়ে যায় এইরকম। তার সাথে আরো দুদিন যাই আমি,
মাথা আনা এই কবরের মধ্যে কি আসছিলেন
না
আরো দুদিন যাক, মানে আপনি আরো দুটা লাশ
মাথা নিয়ে আসছেন,
কি বলেন
ওই ঘটনার পরে আপনার আবার যাওয়ার নিয়ে হয়েছে?
মানে আমি যাই বললাম আমি তো সাহসী আর কি,
প্রথমবারটা আপনাকে কাটতে বলছিল আপনি কাটেননি
না,
পরবর্তীবার কি আপনি লাশ
পরবর্তী কিছু করতাম না, শুধু দেখতাম। মানে আমার এটা মনে হইতো যে ওই ফিলিংসটা যদি আবার হয়, যদি আবার এরকম ভয় পাই তাহলে কেমন হইতো, তারপর আমি আবার যেত যাওয়ার পরে আমার হয়তো আমি এসে কাম ধরতাম যে আমি আর কখনো যাবো না সব জীবন মরণের ই আর কি একটা পরে দেখা যায় তারপর গেছে একদিন
নেশার
মতো হয়ে গেছে ওই সেম চিৎকার চেষ্টা করছি আর যখন লাস্টার গলায় কি কুকটা দেওয়া হয় তখন মনে করেন এমন একটা চিৎকার হয় মানে লাস্টে চিৎকার দিল এইরকম
আচ্ছা এটা করতে যাই কোনো ক্ষতির মধ্যে কি পড়েন নাই এই পর্যন্ত
না কোনো ক্ষতি হয়নি যে কবিরাজ তিনি বললেন যে আমার সাথে যদি তোরা থাকিস তাহলে কিছু হবে না তখন তো তিনি জানতেন অনেক কিছু
এই কবিরাজ এখন কি আছে উনি
না উনি মারা গেছেন
কিভাবে মারা গেছেন
সেটা জানি না আমি এটা 2008 সালের প্রথমের দিকে ঘটনা জানুয়ারির দিকে তখন লেখাপড়া করতাম আমি তারপর ডিসেম্বরের দিকে আমি নারায়ণগঞ্জ আসি এখন নারায়ণগঞ্জে থাকি তার সাথে আর কোনো যোগাযোগ হয় নাই
আচ্ছা একটু আমাদেরকে কি আপনি বলতে পারেন যে এই তেলটা দিয়ে যে ভূত তারাইতো উনি বা জিন তারাইতো এটা এটা উনি কোথায় পাইছে যে এই তেলটাই লাগবে
জিজ্ঞাসা করছিলাম একবার যে এটা আপনি কই থেকে শিখছেন উনি বললেন এসব জন্য নাকি সাধনা লাগে সাধনা করতে হয় মানে অনেক কিছু জানতে হয় যদি না জেনে যাও তাহলে নাকি ওখানে মাথা ব্যথা থাকছে ধরে
মানে ওইখানে যে কাটতে যাবে সেই মরবে
সেই মরবে মানে নিজের শরীরটাকে বন্ধ করে বন্ধ করা বলে এটাকে জিজ্ঞাস করি তিনি শুধু বলেন যে খারাপ কাজের ফল পাইছে এইরকম কিছু আমরা আমাদের জানার মতো গ্রামে উনি ভালো কাজে মানে মানুষের উপকারই করতেন
আচ্ছা এই জিনিসগুলো দিয়ে উপকার করে কিন্তু রেহান মানে আমার মনে হচ্ছে কি আমরা ভূত কি বলবো আর জিন কি বলবো মানে ভয়ঙ্কর তো সবচেয়ে বেশি মানে
এখন একটা কথা বলি ওই যে কবরটা দেখা যাচ্ছে কবরটা যদি এখন খোঁড়া যায় তাহলে মনে হয় মাথাটা কাটায় দেখা যাবে
আর কবরটা মনে হয় পারলে এখানে উঠে যায় এখান থেকে
ব্যাপারটা হচ্ছে যে আমাকে আপু ভাইয়ের কিউরিয়াসিটি টাটা ধরছে উনি যে আবারও দ্বিতীয়বার এবং তৃতীয়বার আসছে আমার এখন ইচ্ছা করছে লাস্টটা দেখি
মানে এটা আমার একসময় দেখা হয়ে গেছে
এত ব্রুটাল আমরা আসলে আই থিঙ্ক এটা একদম মানবতার সবকিছু লেভেল ছাড়াই গেছে আমাদের
ওনার বাড়িটা তো এই গ্রামই না
এখানে তো মানে ওখানে যদি কোনো অসুস্থ ব্যক্তি যান মানে হাতে সমস্যা আছে আমরা সঙ্গে সঙ্গে হার অ্যাটাক
আপনার কথায় আমরা যেটা বুঝলাম যে ওই কবিরাজের শেষ পরিণতিটা আসলে ভালো হয়েছে এটা জানি না কিন্তু ফ্যামিলির মত অনুসারে যে পরিণতিটা ভালো
ভালো
না এইভাবে যদি শোন তুই চিন্তা করিস যে যেই জগৎটাতে উনি যাইতো যে যেই একটা লাশের মাথা নিয়ে আসতো তখন তো সে অনেক রকম চিৎকার শুনতো সে তো শুনতে পাইতো সে শরীর বন্ধন করে রাখতো বা কিছু একটার কারণে তাকে হয়তো অ্যাটাক করতো না অ্যাকর্ডিং টু দিস লজিক তো সে নিজে যখন ওই জগতের বাসিন্দা হয়ে যাচ্ছে তার অবস্থাটা কি হবে
সেটাই
আমার মনে হচ্ছে এখনো পিছনে তাকানো ঠিক না আপনার আগে পিছনে তাকাবেন না
ইম্পসিবল আমার প্রশ্ন ওঠেন আমার কবরের দিকে দয়া করে কেউ তাকায় না একবার ডর করতে গিয়ে হাসান ভাইয়ের কথা শুনে আমার একটি মনে আছে যে কি পরিমাণ ভয় পাই
মানে কাশি হয়ে ওঠা কারে বলে আর কি
আর আজকে হচ্ছে পাপ্পু ভাইয়ের কথা শোনা
এবং আজকে সবচেয়ে বড় ইয়েটা হয়েছে কি যে যেই স্পটে বসে আছি ইটস লাইক মানে মোমিন ভাই আমার সত্যি কথা বলি সত্যিকারের ফিলিংস হচ্ছে মোমিন ভাই আজকে না থাকছে এখানে তাহলে এখন চলে যেতে পারতাম এরকম
আমি নিজে নিজে আয়াতুল কুরসি এগুলো পড়তেছিলাম কারণ আমার মনে হইতেছিল যে এখন হয়তো আমাদের উপর অ্যাটাক হইতে পারে
সবচেয়ে বড় বিষয় কি জানো আমি যে জিনিসটা ভয় পাইতেছি পাপ্পু ভাইকে কারণ এরকম একটা ঘটনার সঙ্গে উনি ছিল উনি পরিচিত এই ঘটনার সঙ্গে সবচেয়ে বড় কথা তখন কিন্তু কবিরাজ ছিল সে কিন্তু সেটা নাই তো আমার মনে হয় আমরা কেউ সেফ না এখানে তো আমাদের একটু খুব বেশি কেয়ারফুল থাকা দরকার আর সবচেয়ে বড় কথা আমরা যত দ্রুত পারি জায়গাটা ত্যাগ করি
আমার মনে হয় একটা রুল অন্তত আমরা মেনে চলতে পারি যেটা ওই আপনাদের কবিরাজ বলছিল যে যদি কোনো চিল্লাপাল্লি কেউ শুনিও আমরা না তাকাই
পিছনে
না তাকাই রাইট আমরা হেঁটে চলে
যাব আমরা যে চার পাঁচ জন আছি কোনো শব্দ শুনলে পেছনে তাকানোটা একদম অ্যাভয়েড করেন মমিন ভাই এবার একটু আপনার কথা শুনি আমরা দেখি ওইটা থেকে ওই ভয় থেকে একটু বেরোয়ার চেষ্টা করি দোস্ত
আসলে ওনাদের ঘটনা শুনে আমার নিজেরও ভয় লাগতেছে যে আমি কিভাবে আমার ঘটনাগুলো বলি তারপরও যেহেতু আসছি এত দূরে বলা তো দরকার সবাই যাতে এগুলো বুঝে যে আসলে এই পরিস্থিতিতে পড়লে মানুষের অবস্থা কি হয় আমরা তিন ভাই তিনো ভাই মাদ্রাসায় পড়ি। এই মাদ্রাসার লাইনে পড়ালেখা কালীনই আমার ছোট থাকতেই জিনের আসরটা ছিল।
ছোট থাকতেই জিনের আসর ছিল মানে বুঝলাম।
ছোট থাক আমি যখন নূরানিতে পড়ি আমার যখন পাঁচ থেকে ছয় বছর তখন থেকেই মানে জিনের একটা আসর ছিল। আমি উল্টো পাল্টা করতাম, একটা বাসজার ছিল, আমি ওই বাসজারে আইসা বসা থাকতাম। তো আমার এক ভাই বলতো যে তুই এখানে কি জন্য আসত, আমি বলি যে ভালো লাগে না এই জন্য আসছি, এখানে ভালো লাগাস তুই, কিন্তু আমি কারোর সাথে খেলতাম না। এই থেকে আর কি আমি আলাদা আলাদা চলতাম। গ্রামের বাড়িতে কবিরাজ দেখানোর জন্য নিয়ে যাওয়া হয়, ওইখানে আমার এক কবিরাজ ট্রিটমেন্ট করে। তো ওই কবিরাজ আবার আমার দুই খালাকে বলছিল যে আপনার শোর যেখানে থাকে তাকে ওইখানে পেক
আনছে,
কাদাগুলা কাদাগুলা যখন কবিরাজকে দিল, কবিরাজ অনেক কিছু করলো। রাত্রে কবিরাজ ট্রিটমেন্ট করলো, রাত্রে আমরা আমাদের নানা বাড়ি থেকে কবিরাজের বাড়ি প্রায় এক কিলোমিটার দূরে যে রাস্তাটা, এই রাস্তায় দুই থেকে তিনটা বাড়ি, কিন্তু এখানে তাল গাছ কিছু ছিল, কিছু নারিকেল গাছ, কিছু তুলা গাছ। এর মধ্যে কবিরাজ অনেক কিছু মাটি মুটি দিয়ে মাখাই দিছে, ওই যে মাটিগুলা খুবই গন্ধ। আমার আন্টিদের বলে দিছে যে আপনারা একজন সামনে যাবেন একজন পিছনে যাবেন, আমাকে মাঝে রাখবে। আর এর মধ্যে যদি ও কিছু করে যাই করুক আপনারা আগাইতে থাকবেন। এর মধ্যে হয়েছে কি আমি যাওয়ার মধ্যে দেখতাম অনেকগুলো তাল আমার মাথার মধ্যে পড়তে, আমি সরে যেতাম, দেখা গেছে তালগুলো দিয়ে আমার মন চাইতো যে ছুঁড়ে মারি দুজনকে। আমি ওনারা ওনাদেরকে বলে দিছে কবিরা যে ও এগুলো দেখবে, ও কিছু মারতেও পারে কিন্তু তোমাদের গায়ে লাগবে না। আমি তালটা মারতাম দেখতাম
যে ওনারা কি তালগুলো দেখতে পাইতো,
তালগুলো দেখতে পাইছে, তালগুলো দেখতে পাইছে, কিন্তু বাড়িতে যেয়ে দেখে যে আমার কাছে নেই। পরে ওই ট্রিটমেন্ট করার পরে আমাকে বললো যে পরের দিন সকালে গোসল করার জন্য, গোসল করার আগে বলছে আমাকে যে খাটের সাথে বাইন্ধা রাখতে। এগুলো আমি পরে আন্টিদের থেকে শুনছি যে খাট পঞ্চাশ জন ঘর থেকে বাইর করতে পারবো না, ওই খাটটাই না ঘর থেকে বাইর করে এমন অবস্থা, আমাকে কেউ ধরেও রাখতে পারতেছেন। পরের দিন আমি এরকম শুয়ে রয়েছি, গোসল টোসল করে শুয়ে রাখছে, ঘুমে দেখতেছি কেউ আমাকে খুব জোরে চাবুক মারতেছি, কিন্তু দেখতেছি পরে আমার শরীর থেকে বিলাই যেরকম আচর দেয় এরকম অনেকগুলো আচর অজল দ্বারা রক্ত করতেছে। পরে এইভাবে কিছুদিন
ঘুম থেকে উঠার পর কি দাগগুলো,
দাগগুলো হ্যাঁ দাগগুলো প্রায় আপনার কয়েক মাস ছিল, এখনো অবধি আমার শরীরে কিছুটা আছে, আপনার আমি দেখাবো আপনাকে। এই ট্রিটমেন্টটা চলার পরে আমি কিছুটা সুস্থ যখন বাঁচছে তখন আমি আমার দাদুর বাড়িতে যাই। ওই দিন রাত্রি আমার অবস্থা আরো খারাপ হয়ে যায়। আর দাদু ছিল না, আমার দাদা আমাকে খাটের সাথে রশি দিয়ে, অনেক মোটা রশি দিয়ে, যে গরুর যে রশিগুলো ছিল ওগুলো দিয়ে বেঁধে রাখছিল, দেখে যে হঠাৎ আমি নাই বাঁধা অবস্থা। অথচ দু তিনজন মিলে যে বাঁধগুলো দিছে কোনোভাবেই ছুটানো সম্ভব না, কারণ খাটের মাঝখানে আমি কিন্তু চার পায়ে বাঁধা, কিন্তু রশিগুলো যেখানে যেভাবে গিরা দিচ্ছে ওইভাবেই রয়ে গেছে, শুধু আমি মানুষটা নাই। পরে আমাকে রাতের বারোটা বাজে আমাদের যে পুরান বাড়ি ছিল আপনার একটা বটগাছ আছে পুরান বাড়ির মূল দরজা, ওইখানে বড় বড় শিকড় ছিল, ওই বটগাছটা খুবই ভয়ঙ্কর একটা বটগাছ। রাত্র বারোটা যখন বাজতেছে তখন আমার এক দুঃসম্পর্ক একজন ভাই, উনি আবার রিক্সা চালায়, উনি আবার আসতেছে, আর আমার জেঠা এক জেঠাতো ভাই ও আবার বাজার থেকে আসতেছে ওদিক দিয়ে হাইতাম, ও আবার দেখতেছে যে বটগাছের নিচের দিকে আমার মাথাটা ঢুকানো আর আমি আমার পুরো সম্পূর্ণ শরীরটা উপরে দিই,
মানে বটগাছের উপরে,
বটগাছের উপর দিকে হলো আমার পা, দুইটা শিকড়ের মাঝামাঝি আমার মাথাটা ঢুকানো, মানে শিকড় গুলো খুব মোটা, মাথা যে ওইখানে ঢুকবে বা ঢুকে কোনোভাবে রাখবে এরকম কোন সিচুয়েশন নাই, কেউ পারবে না, কিন্তু আমার মাথা ঢুকানো। উনি ভয়ে দৌড় দিছে বাজারের দিকে, পরে দশ বারো জন মানুষ নিয়ে আমার তো মাথাটা বাইর করতে পারতেছিল না। পরে ওই শিকড় গুলা কাইটা আমাকে ওইখান থেকে নিয়ে আসে, পরে মোটামুটি ট্রিটমেন্ট চলে, তারপরে আমার সেন্স খারাপ ছিল কিছু।
মানে আপনি কিভাবে ওই গাছের মধ্যে আপনি আছেন আপনি বলতে
পারেন? আমি নিজেও জানতাম না পুরো দিন কোথায় ছিলাম কি ছিলাম কেউ জানতাম না, কেউ
জানে না মানুষ গ্রামের মানুষ,
মানে রাত্রে থেকে আমি অদৃশ্য।
আচ্ছা,
পরে আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট দেওয়ার পরে মোটামুটি সুস্থ হয়েছি, কিন্তু আপনার আমাকে জিনে ধরার যে উৎসটা শুরু থেকে, আমি যখন আপনার ছোট ছিলাম প্রায় পাঁচ থেকে ছয় বছর ছিল, তখন আমি আপনার নুরানি পড়ে না গ্রামের মাদ্রাসায় বাচ্চারা নুরানি পড়ে এরকম একটা মাদ্রাসায়, আমাদের বাড়ির পাশেই মাদ্রাসা, হুজুরদের খানা আনা নেওয়ার জন্য আপনার আসেন ওই গ্রামের যে ছাত্রগুলা থাকতো ওরাই আনিয়ে দিত। আমি যেহেতু মাদ্রাসার পাশেই আমাদের বাড়ি, সেহেতু আমাকে হুজুর রাইখা দিত মাদ্রাসায়। ঘটনাটা ঘটে হলো রমজান মাসে, রমজান মাসে আপনার দেখা গেছে রাত্রিবেলাও আমাদের খানা আনতে হইতো হুজুরদের।
হ্যাঁ,
দুদিন আমরা দুজন জন থাকতাম, কিন্তু ঘটনা যেদিন ঘটে সেদিন শুধু ছিলাম আমরা দুজন, একটা ছেলে, ওর গ্রাম আবার একটু দূরে, ও ছিল আর আমি ছিলাম। হুজুররা সুন্দর করে উঠে আমাদেরকে 3টা বাজে ডাক দিয়ে দিছে যে যাও খানা নিয়ে আসা। তো পরে আমরা দুজনেই গেলাম। এখানে আরেকটা জিনিস বলে রাখি, মাদ্রাসা থেকে অল্প একটু গেলে আমাদের বাড়ি, আমাদের বাড়ির পরে আর 2টা বাড়ি আছে, 2টা বাড়ির পরে অনেকখানি ফাঁকা, কিছু তাল গাছ আছে আর কিছু খেজুর গাছ আছে, বসতি নাই। তখন শীতকাল, রোজার মাস, খেজুরের যে আড়ি দেয় যে রস নামানোর জন্য, আমরা এর মধ্যে আরো কয়েকবারও নামায় নিছি একসাথে, দুজনে বাড়ি ছিলাম বাটি বুটি নিয়ে। আমরা আমাদের বাড়ি ক্রস করলাম, করে আমাদের যে 2টা বাড়ি ছিল সামনে, 2টা বাড়িও ক্রস করে ফেললাম, কিন্তু ওই 2টা বাড়ির সামনেও খেজুর গাছ ছিল।
আচ্ছা,
কিন্তু আমরা ওইখানে যেহেতু বাড়ি, কেউ যদি বাইরে হয় দেখে ফেলবে এই খেজুর গাছটা, আমি বলি ওটা দরকার নাই, এটা বেশি বড়। আমি বললাম যে এই গাছে ওঠা দরকার নাই, তুই আর ছোট গাছ আছে সামনে ওই গাছকে উঠে, কয় না ওই সব গাছে রস পাওয়া যায় না। পরে বলতেছে কয় না এই গাছে উঠ, গাছটা এত উঁচা ছিল যখন কাছে উঠে গেছে আমি একদম একা, রাস্তাঘাটে কেউ হয়তো আমাকে টাইনা নিয়ে যাবে, তাই এরকম অনুভব হতেছে। কিন্তু হঠাৎ দেখি কি ও গাছের আগায়, কিন্তু ও আমাকে একটা হাত দিয়ে আমাকে ওই যে হাড়িটা, ওই হাড়িটা দিতে গাছের উপর থেকে। আমি তো এটা মানে হট চোখের সামনে,
মানে প্রায় 20-25 ফুট হবে,
হ্যাঁ অনেক বড়, মানে এদিকে দিক তাকানোর পরে হঠাৎ উপরের দিকে তাকাবো এমন সময় পাখিটা আমার সামনে পড়ছে। আমি ভাবছি কি ওই বুদ্ধ ধরছে, আশেপাশে দেখলাম ও নাই, কিন্তু দেখতেছি এখন একটা মোটা হাত, মোটা হাত, হাতটার আঙ্গুল গুলো মনে হয় যে অনেক পুরনো বুড়োদের হাত, এরকম এরকম মনে
হয়,
চামড়া ভাঁজ হয়ে গেছে, অনেক বড় হাত, এখন এমন একটা বয়স আইতেছে যে বয়সটা অনেক বড়দের, মুরব্বীদের বয়স, জেনে রস খা। এই মানে বয়সটা এত ভয়ঙ্কর লাগছে আমার, থেকে কষ্টকর লাগছে। আমি ওইখানে সাথে সাথে মানে এই দুটো পর্যন্ত আমার মনে ছিল। পরবর্তীতে আপনার ওই দিন আর হুজুররা বিশ্রয় আমাদের কোথাও পায়নি, হুজুররা না খাইয়া রোজা রাখছে। পরের দিন আমাকে পাইছে হলো আমাদের যে বাড়ির দরজা ছিল ঢুকতে যেই রাস্তাটা, ওই রাস্তার মাঝে আমাকে পর অবস্থা পেয়েছে, আর তোরে ওই সময় পায়নি। 3 দিন পরে আমাদের ওখানে আমাদের মাদ্রাসার পিছনে একটা কবরস্থান আছে, এরকম একটা কবরস্থানে আপনার মানে পাশেই আর কি একটা পুকুর ছিল, ওটা মোটামুটি একটা গভীর, মোটামুটি গভীর, ওই পুকুর থেকে আপনার ওর লাশটা পাইছে।
ওখানেই গাছের উপরে কিছু একটা
হয়ে যাওয়া,
ও যখন উঠতেছে আমি দেখতেছি যে উঠতেছে, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর গাছ এমনি, কিন্তু আমি অন্য সময় দেখলে গাছ আগা দেখি, কিন্তু ওই দিন আমি আর আগাটাও দেখতেছি না, হয়তো অন্ধকার বা কুয়াশা এই কারণে হয়তো ওরে দেখা যেতেছে না, আমি এটা ভাবছি।
কি অবস্থায় পাওয়া গেল আপনার?
পরে ওরে মানে একদম পুরো লাশ গুলো যেরকম
পানি
মনে হয় যে কিছুক্ষণ আগেই ওরে ফালায় রাখছে।
আচ্ছা, একটু বলতেন যে ওই খেজুর গাছটা থেকে এই পুকুরটার দূরত্ব কতটুকু?
প্রায় ½ মাইল।
আধা মাইল, চিন্তা করছিস? মানে এই পুকুর থেকে খেজুর গাছের দূরত্ব আধা মাইল, তো কোনো ভাবেই কিন্তু অন্য কোনো কিছু আমরা চিন্তা করতে পারি না।
পুকুরটাতে ওরে লাশ পাওয়া গেছে, ওই পুকুরটা হলো আমাদের কবরস্থানের পাশের পুকুর। আর এই পুকুরে আপনার আরো কিছু ঘটনা আছে যে আপনার বিভিন্ন সময় একজন ডুব দিছে, তাকে আর পাওয়া যাচ্ছে না, দেখতে আপনার একদিন পরে বা রাত্রে হঠাৎ তার লাশ ভেসে উঠছে।
এই জন্যই আমি বলি রেহান দেখ যে খেজুর গাছটার পাশে একটা পুকুর ছিল, আমি হতে পারতো ওখান থেকে ওই পুকুরে পড়ে গেছে, পড়ে ডুবে গেছে কিছু হতে পারতো, কিন্তু সেটা না, একদম ওই পুকুরেই, যে পুকুর আধা মাইল দূরে, এবং এই পুকুরের মধ্যে এই ধরনের ঘটনা প্রায় ঘটে।
তারপরে ওটার পরে আমি কিছুদিন সুস্থ ছিলাম, কিছুদিন সুস্থ থাকার পরে এমন আরেকদিন এরকম আমি মাদ্রাসায় যাচ্ছিলাম, কিন্তু আমি রাগ করে বাসা থেকে বাইরেছি, তো নিচের দিকে চেয়ে হাঁটতেছি আমি, আমার বাসা থেকে মাদ্রাসায় আসতে 5 মিনিটও লাগে না, কিন্তু আমি হাঁটতেছি নিচের দিকে চেয়ে হাঁটতেছি, আমি যে রাস্তা দেখতেছি রাস্তা আমার চিনা, কিন্তু নিচের দিকে চেয়ে হাঁটতেছি যাতে কোথাও উষ্ঠ না খাই। রাত্রেবেলা রাগ করে আইসা করছি যে বাসায় ঘুমাবো না, মাদ্রাসায় গিয়ে ঘুমাবো, কিন্তু আমি বাইরে হয়েছি, কিন্তু আমি হাঁটতেছি হাঁটতেছি হাঁটতেছি, কি মোড় ঘুরি না কেন, একটু মোড় আছে, আমাদের বাসা থেকে বাইরে একটু মরে পরে
মোড় আর আসতেছি না,
কিন্তু মোড় আসতেছে না। এখন আমি মাথা যখন উঠে দেখি যে আমি অন্য কোন একটা গ্রামে এসে বসছি, ওই গ্রাম আমি যাচ্ছি নেই, হঠাৎ মাথা উঠে চারুবীর দিকে দেখি মাদ্রাসাও নাই আমার বাড়িও নেই, শুধু জাস্ট আমি দূরে কিছু বাড়ি দেখতেছি, কিন্তু আমি আছি আমার এমন একটা রাস্তায় যেটা খুব চিকন, যেমন ক্ষেতের লাল থাকে না, ক্ষেতের মাঝে
দুই ক্ষেতের
মাঝে একটা রাস্তা, ওই লাইলের মধ্যে মনে হয় যে আমি দাঁড়ানো, কি করবো আমি এবার এখানে কিভাবে আসলাম। একটু আগে দেখলাম আমি মোটা রাস্তায় হাঁটতেছি, সাহায্যে হাঁটতেছি মাটিতে, কিন্তু পাশে মনে হয়েছে যে পিচ ঢালা রাস্তা, কিন্তু এখন যখন আগে মাথা উঠে গেল আবার নিচে তো গেল, তখন দেখি যে আমি ওই চিকন রাস্তার উপরে হাঁটতেছি কিন্তু আশেপাশে কোনো গাড়ি ঘুরবে। আমার নানা আবার ওই গ্রামের পাশের গ্রামে আমাদের যে দাদা বাড়ি উনি মাদ্রাসার ওখানে শিক্ষক, ওই গ্রামটাতেই থাকছেন আর কি।
আপনি আমাকে একটু টাইমের ব্যাপারটা একটু কনফার্ম করেন, এটা কি আপনার মনে আছে যে আপনি যখন ওই গ্রামে পৌঁছেছেন তখন কয়টা বাজে?
তখন তো আমি খুব ছোট, মানে আনুমানিক মনে হইতেছে যে আপনার রাত্র গভীর হয়ে আসতেছে, আপনার হবে 12টা কি 12:30 একটা, এই ঠিক সেম টাইমটাই হবে।
আচ্ছা, তো আমি ওনার ঘটনার মধ্যে মূলত উনি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করছে, হ্যাঁ, উইদাউট টাইম স্পেস, এখানে কিন্তু হালকা একটা মানে প্যারালাল ওয়ার্ল্ড এর একটা ছোঁয়া পাইতেছি। হ্যাঁ, প্যারালাল ওয়ার্ল্ড বলতে আমরা তো থ্রি ডাইমেনশনাল জগতে বসবাস করি, হ্যাঁ, থ্রি ডাইমেনশনাল বা থ্রি ডিকে বাংলায় ত্রিমাত্রিক জগতে আমরা বাস করতেছি। তো এই যে আমরা যেটা জিনের ব্যাপারটা যেটা বলি, এটাকে আবার সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজে যারা সায়েন্স দিয়ে বলে তারা বলে আমরা হচ্ছে ত্রিমাত্রিক প্রাণী, আবার চতুর্মাত্রিক প্রাণী থাকতে পারে, এবং চতুর্মাত্রিক প্রাণী যখন থাকবে তারা একই পৃথিবীতে থাকবে, কিন্তু চতুর্মাত্রার প্রাণী বলে তাদেরকে আমরা দেখতে পাবো না, এবং তাদের ওই ক্ষমতাটা থাকতে পারে যে তারা সময়কে ফাঁকি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ক্ষমতা রাখতে পারে। হ্যাঁ, তো এইভাবে যদি আপনি ওইরকম কোন ট্রাভেল করে থাকেন,
ছোটবেলার যে ঘটনাটা, কিন্তু ছোটবেলার যে ঘটনাটা এটা শুধু জাস্ট আমি ভয়ে ভয়ে আমার মানে আমি ফজরের আজানের পরে গিয়ে আমি বাড়িতে দরজার সামনে হাঁটতেছি,
মানে কি ওই
এর মধ্যে কিছু ঘটনা ঘটছে
না? আমি একটু ক্লিয়ার হই রেহান, যে উনি যখন বললো যে আপনি দেখলেন যে সম্পূর্ণ অন্য একটা গ্রামে ক্ষেতের মধ্যে দাঁড়ায় আছেন, তারপর ব্যাক করলেন কিভাবে?
ওই গ্রামটা যখন আমি অনুভব করলাম, কিন্তু আমি তো গ্রাম চিনি না, আমার তো অনেক খুব ভয় লাগতেছে যে আশেপাশে বাড়ি অনেক, আমি দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছি, আবার মনে হইতেছে যে ওই বাড়িটা আমার পরিচিত কোনো বাড়ি, এরকম মনে হচ্ছে। আমি অনেক দূরে যেতে জানি, দূরে ওই বাড়িতে কোন রকম উঠতে পারলে হবে, এটা মানে যখন দৌড় শুরু করলাম আমি মনে হলো যে আমি 5 মিনিট দৌড়ালে হয়তো বাড়িটা পৌঁছে যাবো, কিন্তু আমি দৌড়াইতেই আছি কিন্তু দূরত্ব ওইটাই রয়ে গেছে, আমি যে দৌড়াইতেছি
কমছে না,
দূরত্ব কমতেছে না, কিন্তু দূরত্ব কিন্তু এই যে এর মধ্যে দৌড়াইতেছি, কিছু দূর যখনই আমি থামলাম তখন হঠাৎ দেখলাম যে একটা আপনার রক্ত মাখা একটা রুমাল, একটা রুমাল যে কেউ হয়তো রক্ত মুখ ছিল, এরকম মুখটা মুছে মুখের কোন একটা ছাপ বসে রেখে এরকম কিছু, রুমালটা দেখে আমি আরো ভয় পেয়ে এটা করছি আসলে, আর তাছাড়া রক্ত, তখন তো ছোট অবস্থা আমি খুব অবস্থা খুবই খারাপ, কিন্তু আমার মানে এতটুক শক্তিটা শরীরে আছে যে আমি কিছু একটা হইতেছে এরকম কিছু বুঝতেছি না, কারণ আমি তখন আমার জিন বুথ ব্যাপারে ভয় ছিল, কিন্তু মানে জিন বুথরা কি করে না করে এটার ব্যাপারে আমার কোনো ই ছিল না। তো আমি ভাবলাম যে এখন দূরের ছাড়া আর কিছু নেই, কিন্তু পিছিয়ে তাকাই সামনেও তাকাই, যখনই পিছিয়ে তাকাই সামনে তাকালে দেখি যে ওই দূরত্বই। এক সময় দেখলাম যে আমি যে আমার নানা যেখানে বললাম লজিং থাকে সেই বাড়িটা দেখা যাচ্ছে, ওই বাড়িটার শুরুতেই একটা কবরস্থান আছে, শুরুতেই ঢুকতেই একটা কবরস্থান, আমি ভাবছি যে তাহলে ওই বাড়িতে চলে যাই, আমি ওই বাড়িতে দৌড় দিলাম, ওই বাড়িতে আবার আমি যেতে পারবো, কিন্তু যাইয়া আমি দরজা যাদেরই লক করতেছি কিন্তু কেউ খুলতেছে না, আমি খুব জোরে বেরিয়েছি কিন্তু খুলতেছে না, কিন্তু বাড়িতে ঢুকতে আমার খুব ভয় লাগছে, কিন্তু আমি যেহেতু আগে ভয় ছিলাম ওই হিসাবে কবরস্থানের সামনে দিয়ে আমি চলে গেছি। খুব জোরে ই করতেছি, তো আমি ভাবলাম যে পরের গ্রামে তো আমাদের বাড়ি, তো আমি আমাদের বাড়ির দিকেই দৌড় দিই। কিন্তু যখন নাকি আমি ওনাদের বাড়ি থেকে বাইরে হইতে যাবো, তখন দেখতেছি যে কবরস্থানে কোনো একজন মহিলা বসে, কোন একজন মহিলা বৈশা মুরব্বী টাইপে, উনি বৈশা বলতেছে যে তুই বাড়িতে থাক। আমি যে বাড়িতে গেছি মানে এরকম শুনতেছি আমি যে তুই বাড়িতে থাক। এখন আমি মানে আরো ভয় পেয়ে গেছি যে এখন আমার অবস্থা অনেক খুব খারাপ, আমি খুব জোরে কাঁদতেছি, খুব জোরে কাঁদতেছি, এদিক দিয়ে আপনার আমার খুব ভয় লাগতেছে। আবার আমি ওই বাড়িতে ভিতরে গেলাম, গিয়ে আবার দরজায় দরজায় লক করলাম, চাইলাম কোনো জায়গায় ঢুকতে পারি কিনা, কিন্তু ঢুকতেও পারতেছি না। পরে আমি দোয়া করলাম, তখন তো বেশি ছুরা টুরা পারতাম না, তখন শুধু চুরা যেগুলা পারতাম চারকোল, তারপরে চুরা ফাতিহা এগুলা পারতাম। এগুলা পড়তে পড়তে যখন চোখ বুঝে আমি কবরস্থান দিয়ে দৌড় দিয়ে আশা করি, তখন দেখি যে আমার বাড়ির রাস্তা আমি দেখি, কিন্তু আমি জানি যে আমি বাড়ির রাস্তায় এখন যেতে পারবো। পরে আমি খুব দূরে দৌড়েতে দৌড়েতে পরে বাড়ির এখানে গিয়ে পড়ে, পরে আমি প্রায় 3 দিন যেমন অসুস্থ ছিলাম। অসুস্থ থাকার পরে এরপরে আমি আর ওই মাদ্রাসে আমাকে পড়ানো হয় নাই, আমি পরে আস্তে আস্তে ঢাকাতে এসে পড়ি। ঢাকাতে আসার পরে আমার তেমন একটা সমস্যা হইতে ছিল না, মাদ্রাসে আমি ভর্তি হই, 2-3 মাস ভালোই ছিল। 2-3 মাস পরে গিয়ে আমার আবার একই সমস্যা দেখা দিচ্ছে। ওই দিনের রাত্রের যে ঘটনাটা ঘটছিল, যে ছোট থাকতে যে রাত্রের ঘটনাটা, ওই ঘটনাটা আমি কারোর কাছে বর্ণনা করতে পারি নাই, এই কারণে যে আমি ওই দিন খুবই ভয়ভীত ছিলাম আর প্রায় 1 সপ্তাহ অসুস্থই ছিলাম, কোনো কথা বলতে পারি নাই আর ইয়ে করতে পারি। এর মধ্যে আরো একদিন এরকম হয়েছে যে আমি বাড়ি থেকে খুব পিঠা মিঠা বানিয়ে দিচ্ছে, গ্রামের বাড়ি থেকে পিঠা নিয়ে আসতেছিলাম আপনার নারায়ণগঞ্জে, গাড়ি থেকে আমি অন্তঃ 1 সপ্তাহ পরে আমি হিসনি, কিন্তু আমার মুখে কথা নেই, আমার জিব্বা গুলো মনে হয় যেন ভিতরে টাইনা ধরছে।
আপনি নিজে নিজেই ফিরেছেন?
এটা আমি নিজে নিজেই ফিরছি, কিন্তু ফিরার পরে আমি ফিরতেছি, আমি ভাবছি যে আমি ওই দিনই ফিরতেছি, মানে আমি প্রায় 1-1.5 সপ্তাহ মানে কথাই বলতে পারিনি, 1-1.5 সপ্তাহ কথা বলতে পারিনি।
অদৃশ্য থাকার পরে আপনার মধ্যে কি কোন ধরনের শারীরিক চেঞ্জ আসতো?
শারীরিক চেঞ্জ বলতে যে আমি কালো হয়ে যেতাম, একদম কালো হয়ে যান, যখনই আমি অদৃশ্য হইতাম তখনই একদম কালো।
নিজের ভিতরে নিজের আত্মায় নিজের মনে কোন রকম চেঞ্জ ফিল করতেন যে আমার আগে এই জিনিসটা ছিল না এখন আছে, বা কিছু একটা হারাই গেছে, এরকম কোন ফিলিংস?
এরকম মনে হয় না, কিন্তু শুধু এতটুকু এটা ই হয় যে আমি পূর্বে কি পড়ালেখা করছিলাম এটা অনেক সময় বুঝাই।
আচ্ছা, আপনি বলছিলেন যে ওই মাদ্রাসায় যে তখন বলা হয় নাই ছোট ছিলেন বলে, এই ঘটনাটাই কি ছিল?
কোনটা?
যে বললেন যে মাদ্রাসায় আসার পর একটা ঘটনা ঘটেছিল 2 মাস পর।
নারায়ণগঞ্জ এটা সবাই জানে, আমার ফ্যামিলি তো সবাই জানে।
ছোটবেলার ঘটনা বলতে
ছোটবেলার ঘটনাটা ওটা বলতে পারি না, আমি 1 মাস অসুস্থ ছিলাম, এর মধ্যে সুস্থ হইতে হয়েছে যেমন কি বাচ্চাদের সাথে।
তারপর বলেন,
নারায়ণগঞ্জে একজন বড় আলেম ছিল, আমি যখন কথা বলতে পারি না তখন ডাক্তারদের দ্বারা পরীক্ষা করছিল আমার ই হয়েছে কিনা, কিন্তু আমার কোনো সমস্যা ধরতে পারেনি। তো উনি আমাকে মানে যাওয়ার পরে উনি আমাকে 2টা কথা জিজ্ঞাসা করলো, কেমন আছো? কথা তো বলতে পারি নাই, হালকা আওয়াজে বলছিলাম। তো উনি আবার আমাকে বলছে যে নাতি, ওই জায়গা থেকে একটা ডিব্বা নাও। তা আমার মানে অনেকগুলো ডিব্বা থেকে একটা ডিব্বা, লাল একটা ডিব্বা ছিল, ওইটা থেকে নিলাম, ওটাতে ছিল শুধু কালিজিরা। কালিজিরা গুলো উনি কি করলো, পুরোটা ঢাললো আমার হাতের মধ্যে, ঢাইলে অর্ধেক বললো যে অর্ধেক দাও আমাকে। তা আমি অর্ধেক দিলাম, আর অর্ধেক থেকে আমাকে অর্ধেক খাওয়াইয়া বললো, আর অর্ধেক বললো যে তুমি শোয়ার সময় খাইবা, খাওয়ার পরে সকাল উঠে দেখবা তুমি কথা বলতে পারছো। আম্মুরে বলে দিছে যে ও যদি রাত্রে কোনো সমস্যা করে দরজা যাতে না খুলতে পারে। তো আমার ওরকম কোনো সমস্যা হয় নাই, কিন্তু সকালে উঠে আলহামদুলিল্লাহ ওনার দোয়াতে আমি কথা বলতে পারি। তো এই সমস্যাটা কিছুদিন একেবারেই অফ ছিল, কিন্তু আমার যখনই চিকিৎসাটা করছিল এর কিছুদিন পরে ওই রোজার মাসও গনাইছে, উনি 3 রোজাতে মারা যান। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছি, এখন আর কোনো প্রবলেম নাই। আমার ওই যে লাস্ট যেটা হলো,
মানে লাস্ট আপনি অদৃশ্য
হয়েছিলেন, দেড় মাস অদৃশ্য ছিলাম,
কোন মাসে?
এটা হলো আপনার 2005-এ।
আচ্ছা,
2005-এ,
তার মানে 5-9 বছর ধরে আপাতত আপনার আর
কোনো প্রবলেম হয় নাই আলহামদুলিল্লাহ। এখন মোটামুটি অনেকটাই সুস্থ আমি, আর আমার শরীরও এখন আর কখনো চেঞ্জ আসে না।
তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি মোটামুটি প্রায় 9 বছর যাবৎ আর কোন ধরনের এই ধরনের অদ্ভুত ঝামেলার মধ্যে পড়েন নাই। সো মানে আপনি এখন ইয়ে ফিল করছেন?
এখন মোটামুটি কিছুটা ভালো।
আচ্ছা, আপনি ভালো ফিল করছেন, বাট রেহান আই ফিল ব্যাড।
ইয়েস উই ডু, আমাদের দুজনেরই এখন, আমার মনে হয় আমাদের সবার এখন,
আমি যেটা ফিল করছি, আমি যেটা ফিল করছি যে আমি something difference আমি ফিল করছি।
পাপু ভাই আমাদের
মানে আছে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, কারণ এখন
না, আমি যেটা বলছিলাম রেহান, যে পাপু ভাই এখানে থাকাটাও অনেক রিস্কি, এবং ওনার সঙ্গে যে কবিরাত ছিল সেটা একটা বিষয় ছিল, আজকে আমাদের মধ্যে এই ধরনের কিছু নাই। সো আমাদের রিস্ক আর নেওয়া ঠিক হবে না,
ঠিক হবে।
আমরা আগের অনেক পর্ব একটা জিনিস খেয়াল করছি যে এগুলো যাদের সাথে ঘটে একটা প্যাটার্ন থাকে, তাদের সাথে প্রায়ই ঘটে, আর যাদের সাথে ঘটে না তাদের সাথে কখনোই ঘটে না। যেহেতু ঘটে এরকম 4-5 জন আমাদের সাথে আছে, আমার মনে হয় আমাদের
যে কারোর পাপু ভাইয়ের কারণে যে কেউ প্রবলেম করতে পারে।
রাইট,
সো আমরা উঠি রাইল আজকের মতো।
আজকের মতো এখানেই বিদায় নিই আমরা, ফিরে আসব ঠিক রাত 11:20 বৃহস্পতিবার আরো একটি হন্টের জায়গায় বসে আরো একটি এপিসোড নিয়ে আপনার কাছে, এবং সেই এপিসোডে হয়তোবা আপনার জীবনের অতিভৌতিক ঘটনাগুলো ফুটে উঠবে যা আপনার জীবনে সত্য হয়ে ধরা দিয়েছে। কেউ হয়তো বিশ্বাস করছে না, কিন্তু আমরা বিশ্বাস করতে চাই, আমরা ফুটিয়ে তুলতে চাই কি হয়েছিল আপনার জীবনে, কোন অতিভৌতিক ঘটনা আপনাকে এখনো অনেক বেশি বিমর্ষ করে তোলে, এখনো মনে হলে আপনার ভয়ে গা কাটা দিয়ে ওঠে। আমরা সেই ভয়ের গল্প আমাদের শ্রোতাদের কানে পৌঁছে দিতে চাই প্রতি বৃহস্পতিবার রাত 11:20। চলে আসতে পারেন আপনি আমাদের এখানে, ফোন করুন 09-613-892-892 এই নাম্বারে। আমি আবারও বলছি 09-613-892-892 এই নাম্বারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সকল অশুভ শক্তির পরাজয় হোক, শুভরাত্রি।
This track was downloaded from FusionBD.com.